কানা শব্দটা শুনে আমার কেন যেন অদ্ভুত লাগলো। আমি কিছুটা তাচ্ছিল্যের হাসি হেসে উঠলাম, ভাবলাম হেও কি সম্ভব। হুজুর আমার দিকে তাকালেন, ওনার চোখ দুটো যেন আমার ভেতরের সমস্ত অতীতকে এক পলকে পড়ে ফেলল। তিনি আরো গম্ভীর এবং কিছুটা তাচ্ছিল্যের সুরে বললেন,
তুমি হাসছ, তুমি তো এক মায়ায় অন্ধ হয়ে আছো, যে মেয়েটা হলুদের মাঝে লাল শাড়ি পরে তোমার পিছু পিছু ঘোরে তাকে চেনো? ও বোবা, কথা বলতে পারে না, তোমার সমস্ত অনুভূতি আবেগ ওকে ঘিরেই। সেই ছোটবেলা থেকে ও তোমার সাথে আছে, তোমাকে ছাড়েনি।
হুজুরের কথা শুনে আমার বুকের ভেতরটা খালি হয়ে গেল, চোখের সামনে ভেসে উঠল সিরাজিত খানের সেই আম গাছ, ঝুলন্ত আলামতের পুটলি, হারি ছামতির সেই অতল জল।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
যে এমন ভাবে জেঁকে বসে যে হাজার মাইল দূরের কোনো অচেনা শহরের তীব্র নিরবতাতেও তারা খড় কুটোর মতো ভেসে ওঠে। হিসাব মিলাতে বসলে জীবনের যে অলৌকিক হার কোনো গল্প খুঁজে পাওয়া যায় না। ছোটবেলা থেকেই বাবার বদলির চাকরির সুবাদে নানা জায়গায় ঘুরতে হতো। সেবার আমরা আস্তানা গাড়লাম সিরাজদি থানায়। থানার সামনে মাঠ, তার ওপাশেই একটা বড় পুকুর, আর পেছনের টিনের চারচালা কোয়ার্টার ঘেঁষে বয়ে চলা ইছামতি নদী। ঘরের ঠিক বাম পাশে একটা ভাঙা চূড়া ভুতুরে বিল্ডিং, আর ডান পাশে ঘন ঝোপঝাড়। সেই ঝোপের মাঝে একটা পুরনো আম গাছ ছিল, তার ডালপালা জুড়ে ঝুলত ছোট ছোট পলিথিনের পুতলি। বাবা বলতেন ওগুলো নাকি আলামত, অপঘাতে মরে যাওয়া মানুষের জামা কাপড়, পোস্টমর্টমের পর লাশের টুকরো অংশ, কোর্ট কাচারির সাক্ষী হিসেবে ওগুলো ওখানে ঝুলিয়ে রাখা হতো। বাতাসে যখন সেই পুতলিগুলো তুলত গা শিউরে উঠত, আর ওই আলামতগুলোর সাথে জড়িয়ে থাকত নূর নবীর নাম, যে ছেলেটা মেথর পট্টিতে থাকত, লাশ তোলা আর কবর খোঁড়ার কাজে যার জুড়ি ছিল না। আমার বয়সী কেউ না থাকায় ওই মেথর পট্টি ছিল আমার খেলার রাজ্য, মার্বেল খেলা, কাদা দিয়ে পুতুল বানানো, আর আমার সেই সাদা কালো তিন নম্বর ফুটবলটা নিয়ে মেতে থাকা। বিকেলে চলত লুকোচুরি, যার স্থানীয় নাম পলাপলি। একটু লাজুক আর আতেল টাইপের হওয়ায় বারবার চোর আমাকেই হতে হতো। একদিন বুদ্ধি করে লুকালাম ওই আম গাছের পেছনের ঘন ঝোপটায়, আলামত ঝুলানো ডালগুলোর ঠিক নিচে। ঠিক তখনই বুকটা কেঁপে উঠল। ঝোপের ওপাশে দাঁড়িয়ে আছে এক তরুণী, বয়স বড়জোর ১৮ কি ২০, পরনে এক অদ্ভুত হলুদের মাঝে লাল পাড় দেয়া শাড়ি, সে নিষ্পলক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে ভয়ে ঠোঁটে আঙুল ঠেকিয়ে ইশারা করলাম,
কাউকে বলো না, আমি এখানে।
সে নড়ল না, কিছু বললও না, কিন্তু ওই বোবা দৃষ্টির গভীরে এমন এক নির্ভরতা ছিল, মনে হল সে আমার গোপন আশ্রয়টা কাউকে বলে দেবে না। এরপর থেকে তাকে আমি প্রায়ই দেখতাম। মা যখন রান্নাঘরে কাজ করতেন, জানলার ওপাশে সে দাঁড়িয়ে থাকত। মাকে বলতাম,
মা দেখো কে দাঁড়িয়ে আছে।
মা ঝাঁঝাল ধমক দিয়ে বলতেন,
কই রে, কে আসবে এই দুপুরে?
কেউ তাকে দেখত না, শুধু আমি ছাড়া। সবচেয়ে তীব্র আর ভীতিময় অনুভূতিটা হল এক বৃষ্টির দিনে। মা, পাশের বাসার আন্টি আর তাদের ছেলে মেয়েরা মিলে ইছামতি ঘাটে গোসল করছিলাম। হঠাৎ শ্যাওলায় পা পিছলে আমি তলিয়ে গেলাম নদীর গভীরে। দম বন্ধ হয়ে আসছিল, ফুসফুসে ঢুকছিল ঘোলা জল। অন্ধকারের দিকে তলিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে পানির নিচ থেকেই যেন কেউ আমার মায়ের পা টেনে ধরল। মা চমকে উঠতেই আমাকে টেনে তুললেন। আমি মাকে বললাম,
মা, ওই মেয়েটা এসে তোমার পা ধরে আমাকে বাঁচিয়ে দিয়ে আবার পানির নিচে চলে গেল।
কিন্তু মা বান্ধবীদের সাথে গল্পে এতই মুশগুল ছিলেন যে আমার কথা কানেই তুললেন না। অভিমানে ক্ষোভে আমি সাবানটা পানিতে ছুড়ে মারলাম। মা সেদিন প্লাস্টিকের মগ দিয়ে পিঠে দুটো চর বসিয়ে দিয়েছিলেন। মা বোঝেননি সেদিন ইছামতের জল থেকে আমাকে কোনো মানুষ নয়, এক চিরন্তন বোবা মায়া টেনে তুলেছিল। ইউনিভার্সিটি শেষ করে যখন প্রথম চাকরি শুরু করলাম, তখন স্কুলের বড় ভাই মাসুমের সাথে ধানমন্ডির একটা মেসে একটা রুমে উঠলাম। মাস দুয়েক যাওয়ার পর হঠাৎ এক সকালে মাসুম ভাই ফ্যাকাশে মুখে বললেন,
তোর সাথে আমি আর এই রুমে থাকবো না, কোনোভাবেই না।
আমি অবাক হয়ে কারণ জিজ্ঞেস করতেই ওনার গলার আওয়াজ কাঁপতে থাকে।
কয়েকদিন ধরে গভীর রাতে হঠাৎ ঘুম ভাঙলে দেখি তোর মুখের উপর একটা কুচকুচে কালো ছায়া উপুর হয়ে ঝুলে আছে। প্রথমে ভেবেছিলাম অন্ধকারের ভুল, কিন্তু আজ রাতে যখন একটু কাছে গেলাম, ওই ছায়াটার ভেতর থেকে একটা নিষ্প্রাণ অন্ধকার মুখ সরাসরি আমার দিকে তাকালো। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না।
মাসুম ভাই চলে গেলেন, আমিও বাধ্য হয়ে বাসা বদলে চলে এলাম মোহাম্মদপুর কৃষি মার্কেটের পেছনের এক মেসে। সস্তার এই মেসটায় সবাই ব্যাচেলার, কিন্তু সেখানে পা দিয়েই এক আদিম অস্বস্তি আমাকে গ্রাস করল। ঘটনাগুলো প্রথমে সাধারণ মনে হতো, কিন্তু আস্তে আস্তে তা আতঙ্কে রূপ নিল। কেউ বাথরুমে গেলে বাইরে থেকে হঠাৎ লক হয়ে যেত, দরজার সামনে কে যেন একটা বালতি এনে রেখে যেত, অথচ মেসের কেউ তা করেনি। ছাদ থেকে মাঝরাতে মনে হতো দেয়ালে লাথি মারছে কেউ, সুইচগুলো নিজে নিজেই অন অফ হতো। আমাদের এক সিনিয়র ভাই খুব রাশ ভারী ছিলেন, বারান্দায় সিগারেট খাওয়ার জন্য একটা কাঠের চেয়ার রাখা থাকত। একদিন উনি রুমে বসে এইসব উপদ্রব নিয়ে খুব নোংরা ভাষায় গালাগাল করছিলেন। হঠাৎ অলৌকিক এক শক্তিতে সেই ভারী কাঠের চেয়ারটা শূন্যে উড়ে এসে ওনার ঠিক সামনে আছড়ে পড়ল। ওনার মুখের কথা বন্ধ হয়ে গেল। কদিন পর থেকে ঘরের কোনায় কোনায় ছোট ছোট বালির ঢিপি দেখা যেতে লাগল, ঠিক যেমন ছোট বাচ্চারা নদীর পাড়ে বালি দিয়ে ঘর বানায়। আর সবচেয়ে বিরক্তিকর ছিল বাথরুমের পানি। সারাদিন পর আমরা যখন অফিস থেকে ফিরতাম, দেখতাম পুরো মেসের মেঝেতে ভেজা কাপড়ের দাগ, বাথরুম থেকে পানি এসে সারা ঘর ভিজিয়ে দিয়েছে। মনে হতো কেউ যেন ভেজা কাপড় নিংড়ে সারা ঘরে হেঁটে বেরিয়েছে। এক বৃহস্পতিবারের ঘটনা, সবাই মেসের নিচের চায়ের দোকানে বসে আছি, রাতের রান্নার জন্য বাজার করে মেসের সবচেয়ে ছোট ছেলেটাকে বললাম, তুই রুমে গিয়ে মাছ সবজি ধুই রেডি কর, আমরা আসছি। ঠিক 10 মিনিট পর ওর ফোন,
ওপাশে ওর গলা কাঁপছে। কান্না ভেজা কণ্ঠে বলল,
ভাই তাড়াতাড়ি আসেন, সব শেষ।
আমরা ছুটে গেলাম রুমে। যা দেখলাম তা কোনো সুস্থ মানুষের কল্পনাতেও আসবে না। মনে হলো কোনো এক অদৃশ্য তাণ্ডব পুরো ঘরটাকে চিবিয়ে থুতু করে ফেলে দিয়েছে। চাল ডাল সারা মেঝেতে ছেটানো, ফ্রিজের ভেতরে জিনিসপত্র বের করে দেয়ালে লেপটে দেয়া হয়েছে, রান্নার তেল মাখানো পুরো ঘরের দেয়ালে এক বিভৎস হিংস্র দৃশ্য। সস্তার বাসা পাওয়ার আনন্দ এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। উপায় না দেখে আমরা সূচনা কমিউনিটি সেন্টারের পাশের বাইতুল আশরাফ মসজিদের হুজুরের স্বর্ণপন্ন হলাম। জুম্মার নামাজ শেষে হুজুর আমাদের সব শুনলেন এবং আসরের পর দেখা করতে বললেন। আসরের পর আমরা যখন ওনার সাথে বসলাম, হুজুর চোখ বন্ধ করে কিছুক্ষণ রুদ্ধশ্বাসে কি যেন ভাবলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন,
ওরা মার ছেলে, ওই বাসায় থাকে। ছেলেটা খুব চঞ্চল, ভালি দিয়ে খেলা করে। আর তোমরাও তো ভালো নও, বাথরুমে গিয়ে পানি ঢালো না, ওদের গালিগালাজ করো।
আমাদের একজন বলে উঠল,
কিন্তু হুজুর সারা ঘর পানি দিয়ে ভাসিয়ে রাখে কেন? এটা তো সহ্য করা যায় না।
হুজুর শান্ত গলায় বললেন,
ওর মাটা খোঁড়া, দুই পায়ে ভর দিতে পারে না, তাই বাথরুম থেকে যখন টেনে টেনে হেঁটে বের হয় তখন ওনার শরীর আর কাপড় থেকে পানি চুইয়ে পুরা ঘরে পড়ে।
খোঁড়া, খোঁড়া শব্দটা শুনে আমার কেন যেন অদ্ভুত লাগল। আমি কিছুটা তাচ্ছিল্যের হাসি হেসে বললাম,
এও কি সম্ভব?
হুজুর আমার দিকে তাকালেন, ওনার চোখ দুটো যেন আমার ভেতরের সমস্ত অতীতকে এক পলকে পড়ে ফেলল। তিনি আরো গম্ভীর এবং কিছুটা তাচ্ছিল্যের সুরে বললেন,
তুমি হাসছ, তুমি তো এক মায়ায় অন্ধ হয়ে আছো। যে মেয়েটা হলুদের মাঝে লাল শাড়ি পরে তোমার পিছু পিছু ঘোরে তাকে চেনো? ও বোবা, কথা বলতে পারে না, তোমার সমস্ত অনুভূতি আবেগ ওকে ঘিরেই। সেই ছোটবেলা থেকে ও তোমার সাথে আছে, তোমাকে ছাড়েনি।
হুজুরের কথা শুনে আমার বুকের ভেতরটা যেন খালি হয়ে গেল। মনে হলো এক তীব্র বজ্রপাতে আমার চারপাশের বাস্তব পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেছে। চোখের সামনে ভেসে উঠল সিরাজদি খানের সেই আম গাছ, ঝুলন্ত আলামতের পুটলি, হাড়ি ছামথির সেই অতল জল। হ্যাঁ ঠিকই তো, আমি তাকে সব সময় দেখতাম, আমাদের তো রোজ দেখা হতো, মনে মনে কত কথাও হতো। তাকে মাত্র দুই সেকেন্ডের জন্য দেখলেও আমার মনে হতো দশ মিনিটের কোনো কথা না বলা দীর্ঘ উপাখ্যান। সে আমার মগজে ঢুকে গিয়েছিল, সে মানুষ ছিল না, সে ছিল সেই আলামতের ঝোপে আটকে পড়া এক অতৃপ্ত বোবা আত্মা, যে আমার নিঃসঙ্গ শৈশবের একমাত্র সঙ্গী হয়ে আমার ছায়া হয়ে রয়ে গিয়েছিল। হুজুরের সেই কথাটার পর ঘরের ভেতরের বাতাসটা যেন ভারী হয়ে জমে বরফ হয়ে গেল। আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। মেসের বাকি ছেলেরা হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমার কানে তখন কেবল এক অন্তহীন শূন্যতার সাইরেন বাজছে। হুজুর একটু থামলেন, তারপর ওনার তসবিটা আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে বললেন,
শোনো বাবা, জিনের দুনিয়া আর মানুষের দুনিয়ার মাঝখানে একটা সূক্ষ্ম পর্দা আছে। কিছু কিছু আত্মা, বিশেষ করে যারা কোনো অপঘাতে বা অতৃপ্ত বাসনা নিয়ে দুনিয়া ছাড়ে, তারা কখনো কখনো কোনো নিষ্পাপ শিশুর মায়ায় নিজেকে বেঁধে ফেলে। সিরাজদি খানের সেই আলামতের ঝোপটা ছিল ওর চিতার ছাই কিংবা কবরের মাটি। তুমি যখন ছোটবেলায় পলাপলি খেলতে এবং সেখানে গিয়ে লুকাতে, ওর বোবা একাকিত্ব তোমার অবুঝ মনের ভেতর একটা ঘর খুঁজে পেত। তুমি তাকে ভয় পাওনি, তার বদলে
ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করেছিলে, কাউকে বলো না, ব্যাস ওই এক ইশারাই ওকে তোমার ছায়া বানিয়ে দিয়েছিল। হুজুর একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে চাইলেন, ও তোমার কোনো ক্ষতি করেনি, ইছামতির ওই অতল জল থেকে ওই তোমাকে মায়ের পা টেনে ধরে বাঁচিয়েছিল, কিন্তু বড় হওয়ার সাথে সাথে তোমার চারপাশ যখন মানুষের ভিড়ে ভরে গেল, ও তখন আড়ালে চলে গেল, কিন্তু তোমাকে ছাড়েনি। ধানমন্ডির মেসে মাসুম যে কালো ছায়াটা দেখেছিল, ওটা আর কেউ নয়, ও তোমার মাথার ওপর উপুর হয়ে তোমাকে আগলে রাখত, ঠিক যেভাবে মা তার সন্তানকে আগলে রাখে। কিন্তু ওর ওই অতিমানবিক উপস্থিতি তোমার আশেপাশের মানুষদের সহ্য হচ্ছিল না। আমি কাঁপানো গলায় জিজ্ঞেস করলাম, তাহলে মোহাম্মদপুরের এই মেসের তাণ্ডব, এই খোঁড়া মা আর চঞ্চল বাচ্চার উপদ্রব? হুজুর ঈষৎ হাসলেন, তবে সেই হাসিতে কোনো কৌতুক ছিল না, ছিল গভীর এক জীবনবোধ। ওটা তো অন্য এক পরিবার, ওই বাসায় এক জিন মা তার সন্তানকে নিয়ে থাকত, তোমার ওই বোবা মায়াবী আত্মাটি যখন দেখল এই নতুন বাসার বাসিন্দারা মানে জিন পরিবারটি তোমাকে আর তোমার বন্ধুদের নানাভাবে উত্তক্ত করছে, বাথরুম লক করা, বালতি রাখা, দেয়ালে লাথি মারা, তখন সে সহ্য করতে পারেনি। ওই বৃহস্পতিবার দুপুরে তুমি যখন বাজারে গিয়েছিলে, তখন এই ঘরের ভেতরে দুটো অদৃশ্য শক্তির তীব্র লড়াই হয়েছে। তোমার ওই লাল পাড় হলুদ শাড়ির বোবা মেয়েটা একাই লড়ে গেছে ওই মার ছেলের সাথে, যাতে ওরা তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে না পারে। ঘরের ভেতরের ওই তাণ্ডব, তেল মশলা ছিটানো, ফ্রিজ উপড়ে ফেলা, ওটা কোনো উপদ্রব ছিল না বাবা, ওটা ছিল যুদ্ধ, তোমাকে বাঁচানোর যুদ্ধ। হুজুরের কথা শেষতেই আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। যে দৃশ্যটাকে আমরা বিভৎস হিংস্র ভেবে আতঙ্কে শিউরে উঠেছিলাম, সেটা আসলে ছিল আমার শৈশবের সেই বোবা সঙ্গীর এক মরিয়া লড়াই। নিজেকে বড্ড অপরাধী মনে হল। সে যুগের পর যুগ আমার পেছনে ছায়ার মতো ঘুরছে, আমাকে বাঁচিয়েছে, অথচ আমি তাকে ভুতুরে উপদ্রব ভেবে ভুল করেছি। হুজুর এরপর আমাদের কিছু দোয়া কালাম পড়ে পানি পড়া দিলেন এবং বললেন, মোহাম্মদপুরের বাসাটা তোমরা ছেড়ে দাও, আর তমাল তুমি ওর জন্য দোয়া করো, ও কোনো খারাপ জিন বা খবিশ নয়, ও শুধু একটা অতৃপ্ত আত্মা যে ভালোবেসে ফেলেছিল এক মানব সন্তানকে, কিন্তু দুই জগতের মিলন কখনো সম্ভব নয়, ওকে মুক্তি দিতে হবে। আমরা সেই মেসটা ছেড়ে দিয়েছিলাম। এরপর কেটে গেছে অনেকগুলো বছর, ঢাকা শহরের ব্যস্ততা, কর্পোরেট জীবনের ইঁদুর দৌড় আর ভাগ্যের চাকা ঘুরতে ঘুরতে আজ আমি হাজার মাইল দূরে অস্ট্রেলিয়ার এই পার্থ শহরের কিংস পার্কে দাঁড়িয়ে। এখানে কোনো মেথরপট্টি নেই, ইছামতির ঘোলা জল নেই, আর আম গাছে ঝোলানো কোনো আলামতের পুটলিও নেই। পার্কের এই নিঝুম নির্জন 11 ডিগ্রি সেলসিয়াসের হালকা শীতল বাতাসটা যখন আমার গা ছুঁয়ে যায়, শরীরটা কেমন যেন শিউরে ওঠে, ঠিক যেন চেনা কোনো স্পর্শ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি আশা করব এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। এই ঘটনার মাঝখানে যদিও ইমেইলে ওনার সাথে আমার বারবারই কথা হয়েছে, কিন্তু এই ঘটনায় যেহেতু উনি নাম উল্লেখ করেননি, আমিও নাম উল্লেখ করলাম না। ভালো থাকবেন আপনি, আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.কম উইথ রাসেল।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাবো, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। রাসেল ভাই আসসালামু আলাইকুম। আশা করি আপনি এবং ভূত ডট কম এর পুরো টিম আল্লাহর রহমতে ভালো আছেন, ভালোর দলেই আছেন। আজকে আমি যে ঘটনাটি আপনার সাথে শেয়ার করছি সেটি অন্য কারো নয়, আমার নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং বাস্তব একটি অভিজ্ঞতা। আমার নাম সালেশ। নিরাপত্তার স্বার্থে আমি আমার আসল নাম এবং গ্রামের নামটি গোপন রাখছি, তবে আমাদের গ্রামটি কাপাসিয়ার অন্যতম বড় গ্রামগুলোর মধ্যে একটি। আমার উপজেলা কাপাসিয়া, জেলা গাজীপুর। ঘটনাটি আজ থেকে 5 বছর আগের, মানে 2021 সালের। তখন আমি ক্লাস 9-এ পড়ি। করোনাকালীন সেই সময়টার কথা সবারই মনে থাকার কথা। সাধারণত আমাদের গ্রাম্য অঞ্চলের বাড়িগুলোর একটা বৈশিষ্ট্য আছে, আত্মীয় স্বজন সবার বাসা খুব কাছাকাছি থাকে। আমার বেলাতেও তাই। আমাদের বাসা থেকে আমার দাদুর বাড়ির দূরত্ব খুব বেশি নয়, হেঁটে গেলে বড়জোর 2 মিনিট লাগবে। কিন্তু এই 2 মিনিটের রাস্তার মাঝে দুটি ছোট ছোট পুরনো কবরস্থান পার হতে হয়। সেদিন ছিল একটা অন্ধকার সন্ধ্যা। আমি আমাদের বাসা থেকে দাদু বাড়ির দিকে যাচ্ছিলাম। চারপাশটা কেমন যেন একটু বেশি নিঝুম ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার চোখ যায় রাস্তার পাশের একটা নতুন অর্ধনির্মিত নির্মাণাধীন বাসার ছাদের ওপর। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দেখলাম ছাদের কিনারায় একটা কুচকুচে কালো রঙের ছায়া বসে আছে। অবয়বটা দেখে দূর থেকে ঠিক একটা কুকুরের মতো মনে হচ্ছিল। বলে রাখা ভালো, আমার নিজের একটা পোষা কুকুর আছে, নাম রকি। আমি ভাবলাম ওটা হয়তো আমারই কুকুর রকি, কোনোভাবে ওই ছাদটায় উঠে বসে আছে। আমি বেশ স্বাভাবিকভাবেই ওটাকে ডাক দিলাম, রকি। কোনো নড়াচড়ানি, ছায়াটা ওভাবেই স্থির রইল। আমি এবার একটু আওয়াজ করে ডাকলাম, আয়। ঠিক তখনই আমার পুরো শরীরটা কেমন যেন হিম হয়ে গেল। ডাকটা শোনার সাথে সাথে ওই কালো অবয়বটা ছাদের উপর থেকে আস্তে করে মাথা ঘুরিয়ে সোজা আমার দিকে তাকাল। আর আমি দেখলাম ঘুটঘুটে অন্ধকারের মাঝে জল জল করছে দুটো স্পষ্ট টকটকে লাল চোখ, কুচকুচে কালো শরীর আর সেই রক্তবর্ণের দুটো চোখ সোজা আমার দিকে তাকিয়ে আছে। মুহূর্তের মধ্যে আমার মনে হল আমার ওপর যেন বিশাল কোনো ভারী পাথর চেপে বসেছে। এক অদ্ভুত সম্মোহন। আমি তীব্র ভয়ে কাঁপতে কাঁপতে মাটি থেকে একটা ঢিল কুড়িয়ে ওই ছায়ার দিকে ছুঁড়ে মারলাম। আজ বুঝতে পারি ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ঢিলটা ছিটকে পড়ার সাথে সাথেই ওই কালো অবয়বটা ছাদের ওপর এক ঝটকায় বিশাল এক রূপ ধারণ করল। তার শরীরটা যেন মুহূর্তে দ্বিগুণ হয়ে গেল এবং সে ছাদ থেকে সরাসরি আমার গায়ের ওপর লাফিয়ে পড়ল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন, ওই লাল চোখের দিকে তাকানোর পর থেকেই আমার পুরো শরীর প্যারালাইজড হয়ে গিয়েছিল। আমি 1 ইঞ্চি নড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। যখন ও আমার ওপর লাফ দিল, ঠিক আমার শরীরের ওপর পড়ার আগ মুহূর্তে ওটা বাতাসে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। কিন্তু সাথে সাথেই আমার মাথায় প্রচণ্ড একটা ব্যথা অনুভব করলাম। মনে হল কেউ যেন আস্ত একটা লোহার রড দিয়ে আমার মাথায় সজোরে আঘাত করছে। ব্যথায় আমার চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাচ্ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার, মাথা দিয়ে কোনো রক্ত বের হচ্ছে না। আমি তীব্র ব্যথায় চোখ বন্ধ করে মাটিতে বসে পড়েছিলাম। ঠিক তারপর মুহূর্তেই চোখ খুললাম, দেখলাম আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে ধবধবে সাদা এক অবয়ব, কেমন যেন সাদা একজন নারীর মতো।
আমার সারা শরীরে তখন তীব্র যন্ত্রণা। আমি কোনোভাবে সমস্ত শক্তি নিয়ে উঠে দাঁড়ালাম এবং পেছন ফিরে দাদুর বাড়ির দিকে এক দৌড়ে রওনা দিলাম। দাদুর বাড়ি পৌঁছানোর পর দাদু আমার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, আমি এভাবে কাঁপছি কেন? আমি তখন প্রচণ্ড আতঙ্কে ছিলাম, তাই পুরো ব্যাপারটা এড়িয়ে গিয়ে শুধু বললাম,
না দাদু কিছু না, এমনি।
এরপর আমি নিজেকে স্বাভাবিক করার জন্য বাইরের বারান্দার ডাইনিং টেবিলে বসে বই পড়তে লাগলাম। কিন্তু আমার মন কিছুতেই বসছিল না, চারপাশটা কেমন যেন ভারী লাগছিল, মনের ভেতর এক তীব্র অস্বস্তি। আমি আর থাকতে না পেরে বারান্দার পর্দাটা একটু সরিয়ে আবার ওই নতুন বাড়িটার ছাদের দিকে তাকালাম। ওটা তখনও ওখানে বসেছিল, কিন্তু এবার এক অদ্ভুত পরিবর্তন হল। আমার মনে আর কোনো ভয় লাগছিল না, বরং আমার ভেতর এক চরম কৌতূহল কাজ করছিল। আমার দেখতে মন চাচ্ছিল ওটা আসলে কি, কেমন করে এখানে আসলো অদৃশ্য অপার্থিব শক্তি, আমাকে কেন তার দিকে টেনে নিচ্ছে। মনে হচ্ছিল ঘর থেকে বের হয়ে আমি ছুটে যাই ছাদের দিকে। ঠিক সেই মুহূর্তে আমার দাদু পেছন থেকে এসে আমার হাতটা শক্ত করে ধরে ফেললেন। উনি অনেক নামাজি আর পরহেজগার মানুষ। আমার চোখের দিকে তাকিয়েই উনি হয়তো বুঝতে পেরেছিলেন যে আমার সাথে খুব খারাপ কিছু ঘটছে। উনি সাথে সাথে আমাকে ঘরের ভেতরে নিয়ে গেলেন এবং শক্ত করে ধরে উচ্চ স্বরে আয়াতুল কুরসি পড়ে আমার উপরে ফুঁ দিতে লাগলেন। দাদু আমাকে ধমক দিয়ে বললেন,
সত্যি করে বলতো কি হয়েছে তোর সাথে।
দাদুর কথায় আমি একটু সাহস পেলাম, কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলাম,
দাদু আসার সময় বাসার ছাদে কি যেন একটা কালো জিনিস দেখেছিলাম, দেখতে কালো, চোখ লাল। আর
আমার পুরো কথা শেষ করতে পারলাম না, হঠাৎ আমার মাথায় আবার প্রচণ্ড তীব্র ব্যথা শুরু হল। আর আমি দেখতে পেলাম সেই সাদা অবয়বটা আমার ঠিক সামনে দাঁড়িয়ে নিজের দুই হাত দিয়ে আমার গলাটা চেপে ধরেছে। আমি কিছুই বলতে পারছি না। দাদু আমার অবস্থা দেখে আর এক মুহূর্ত দেরি করলেন না, উনি দ্রুত জোরে জোরে দোয়া পড়তে লাগলেন, আমার বুকে মাথায় ফুঁ দিতে লাগলেন। দাদুর সেই দোয়ার শক্তিতে আস্তে আস্তে আমার গলা থেকে চাপটা কমে এলো এবং আমি একটু শান্ত হলাম। দাদু আর বাড়ির কাকিরা যখন আবার জিজ্ঞেস করল, আমি আর সত্যি বলার সাহস পাইনি। মনে মনে প্রচণ্ড ভয় পেয়ে অনেক কথাই লুকিয়ে ফেলেছিলাম। বলেছিলাম,
ওই এতটুকুই ঘটেছে, আর তো কিছু ঘটেনি।
কিন্তু আমি ঠিকই মনে মনে ভয়ে অনেক কথা লুকিয়ে রেখেছিলাম। তারপর ওই রাতের বাকিটা সময় প্রচণ্ড আতঙ্কে দাদু বাড়িতেই ওনাদের সাথে কাটিয়ে দিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর আমার ভেতরের অবস্থা দেখে দাদু আমাকে কাপাসিয়ার একজন খুব নাম করা হুজুরের কাছে নিয়ে গেলেন পানি পড়া নেওয়ার জন্য। হুজুরের কাছে যাওয়া মাত্রই উনি যেভাবে আমার দিকে তাকালেন এবং ওনার চিন্তিত অঙ্গভঙ্গি দেখে আমার বুঝতে বাকি রইল না উনি অলৌকিক কিছু একটা টের পেয়েছেন। কিন্তু আফসোস, উনি তখন আমাকে সরাসরি কোনো সতর্কবাণী বা পরিষ্কার কিছু বলেননি। উনি আমাকে কাছে টেনে দোয়া পড়ে ফুঁ দিলেন, তারপর আমার হাত থেকে পানির বোতলটা নিয়ে ঘরের ভেতরে গেলেন এবং পানি ভরে নিয়ে এসে বললেন, এই পানিটা যেন আমি খাওয়ার পানির সাথে মিশিয়ে খাই এবং গোসলের সময় ব্যবহার করি। অতঃপর আমি ওনার কথা মতো চলতে লাগলাম। যাওয়ার আগে উনি আমাকে কিছু গোপন কথা এবং নিয়মকানুন বলে দিয়েছিলেন, যা ওনার নিষেধ থাকায় আমি এখানে প্রকাশ করতে পারছি না। তবে সেগুলো ছিল মূলত এই পরিস্থিতির মাঝে সাধারণ জীবনযাপন করার কিছু উপায়। হুজুরের দেয়া সেই নিয়মের কারণে 2021 সালের ডিসেম্বর থেকে শুরু করে 2022 সালের রমজান মাস পর্যন্ত আমার তেমন কোনো বড় সমস্যা হয়নি, সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু শান্তিটা বেশিদিন স্থায়ী হল না। রমজানের শেষে ঈদের আগের দিন, যে রাত্রাকে আমরা চাঁদ রাত বলি, সেই সন্ধ্যায় আমি আর আমার ভাতিজা, ঘটনায় যার নাম পিয়াল, আমার চেয়ে এক বছরের ছোট, দুজনে মিলে আমাদের ওইদিকে টেকের দিকে গিয়েছিলাম। ওই দিকটায় কিছু জঙ্গল আছে। কাজ শেষে আমরা যখন ফিরছিলাম, হঠাৎ আমার নাকে খুব তীব্র আর মিষ্টি একটা বেলি ফুলের সুঘ্রাণ ভেসে এলো। চারপাশের থমথমে বাতাসে সেই গন্ধটা কেমন যেন অস্বাভাবিক লাগছিল। আমি পিয়ালকে জিজ্ঞেস করলাম,
কিরে তুই কোনো ফুলের ঘ্রাণ পাচ্ছিস?
পিয়াল অবাক হয়ে বলল,
না তো, কোনো গন্ধ পাচ্ছি না তো, কি বলতে চাচ্ছিস? এই জঙ্গলের মধ্যে আবার কোন ফুলের গন্ধ আসবে?
আমি ভাবলাম হয়তো আমারই মনের ভুল, কিন্তু তারপর মুহূর্তে আমি খেয়াল করলাম একটা সাদা শাড়ির চওড়া আঁচলের মতো কাপড় চোখের পলকে আমার চোখের সামনে দিয়ে জঙ্গলের ভেতরে চলে গেল। আমি ভালো করে তাকিয়ে দেখলাম জঙ্গলের ওখানটায় সাদা শাড়ি পরে কেউ একজন বসে আছে। আমার বুঝতে বাকি রইল না যে এটা সেই আগের অবয়বটাই এক নজরে স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। অকস্মাৎ এবারও আমার মনে হল আমার মনে কোনো ভয় কাজ করছে না। আমি পিয়ালকে ডাক দিয়ে বললাম,
দেখ দেখ পিয়াল, ওই যে সাদা কি যেন একটা তাকিয়ে আছে।
পিয়াল প্রথমে আমার দিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না। তখন আমি ওর হাত ধরে আঙুল দিয়ে সোজা ওই অবয়বটার দিকে ইশারা করলাম। ইশারা করা মাত্রই পিয়াল আতঙ্কে চিৎকার করে উঠল,
দৌড়তে
বলে ওখান থেকে ছুটে পালিয়ে গেল। আমি চাইলেও পালাতে পারলাম না, আমার পা দুটো যেন মাটির সাথে দেবে গিয়েছে, এক ইঞ্চি নড়ার ক্ষমতা নেই। ঠিক তখনই আমি খেয়াল করলাম আমার পাশ দিয়ে কুচকুচে কালো দুটি অবয়ব তীব্র গতিতে ওই সাদা অবয়বটির দিকে ছুটে গেল। ওটা দেখার পর আমার চোখের সামনে এক নারকীয় দৃশ্য ভেসে উঠল। সেই কালো অবয়ব দুটো সাদা অবয়বটাকে থাবা দিয়ে ধরে খুব হিংস্রভাবে কামড়াতে শুরু করল। সাথে সাথে পুরো জঙ্গল জুড়ে শত শত পাখির কর্কশ ডাক শুরু হল, যেন পুরো প্রকৃতি চিৎকার করছে। আমি আস্তে আস্তে নিজের চেতনা হারিয়ে ফেললাম। চারপাশটা ঝাপসা হয়ে আসছিল। চোখের সামনে দেখলাম কালো অবয়বগুলো কামড়ে কামড়ে ওই সাদা অবয়বটাকে একদম শূন্যে অদৃশ্য করে ফেলল। তারপর তারা সোজা ঘুরে আমার দিকে তাকালো। মনে হচ্ছিল মুখ দিয়ে তারা আমাকে ভয়ঙ্কর কোনো ইঙ্গিত বা অঙ্গভঙ্গি দেখাচ্ছে। ঠিক এই চরম মুহূর্তে আমার এক কাকা, যার বাসা ওই জঙ্গলের পাশেই, হঠাৎ ওই দিক দিয়ে যাওয়ার সময় আমার দিকে লাইটের আলো ফেললেন, আর আলোর তীব্রতায় এক ঝটকায় আমার হুঁশ ফিরে এলো। উনি আমাকে এভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বললেন,
এখানে কি করিস?
আমি ওনাকে সত্যি বলতেই যাচ্ছিলাম, কিন্তু সেই সময় দেখলাম আমার চোখের সামনে দিয়ে বিশাল বড় একটা ধবধবে সাদা কবুতর উড়ে গেল। আমার মুখটা যেন কেউ চেপে ধরল, আমি আর কিছুই বলতে পারলাম না। নিজেকে সামলে নিয়ে কোনো মতে বললাম,
আমি পিয়ালের সাথে এসেছিলাম, ও চলে গেছে, আমি এখানে দাঁড়িয়েছিলাম।
কাকা আমাকে বাসায় নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখি এক অদ্ভুত কাণ্ড। ঘরের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, মজা করছে। আসলে পিয়াল ততক্ষণে দৌড়ে এসে সবাইকে সব বলে দিয়েছে, আমি নাকি জঙ্গলে কোন সাদা শাড়ি পরা নারী দেখেছি। সবচেয়ে কষ্ট লেগেছিল তখন যখন সবাই আমাকে নিয়ে ট্রোল করতে শুরু করল,
তুই নাকি সাদা কি দেখিস?
সবাই হেসে ওঠে, কিন্তু আমার ভেতরে সেই অবর্ণনীয় মানসিক অবস্থাটা আমি কাউকে বোঝাতে পারিনি। নিজের ভেতরের ভয় আর আতঙ্ক লুকাতে আমি বাধ্য হয়ে ওদের সাথে তাল মিলিয়ে হাসতে থাকি। এমনকি আজ 2026 সালেও ওরা সুযোগ পেলেই এই বিষয়টি নিয়ে মজা করে। আমি ওনাদের কাউকে আজ পর্যন্ত পুরো সত্যটা বলিনি, কারণ আমার মনের ভেতর একটা ধ্রুব সত্য ঝকঝক করছিল। আমি যদি এই ঘটনার গভীরের কথা কাউকে বলতে যাই, তবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার মাথায় তখন একটা চিন্তাই ঘুরছিল, এই অভিশাপ থেকে বাঁচতে হলে আমার অনেক বড় এবং শক্তিশালী কোনো হুজুরকে লাগবে। কাকার বাসার সবাই যখন আমাকে নিয়ে হাসাহাসি করছিল, তখন ভেতরে এক চরম সিদ্ধান্ত নিয়ে ফেললাম, কাপাসিয়ার ওই হুজুরের পানি পড়ায় আর কাজ হচ্ছে না, আমার আরো শক্তিশালী কাউকে লাগবে। কিন্তু আমি অলৌকিক সেই জগতের নিয়মকানুন জানতাম না। আমি জানতাম না কিছু শক্তির সাথে যোগাযোগ হয়ে গেলে নিজের অজান্তেও যদি কোনো ভুল পদক্ষেপ নেওয়া হয়, তবে তার খেসারত সারা জীবন দিতে হয়। আর সেই ভুলটাই আমি করে বসলাম 2022 সালের মাঝামাঝি সময়ে। তখন প্রচণ্ড গরম, একদিন আমি হুট করেই ভীষণ অসুস্থ হয়ে পড়লাম। তীব্র জ্বরে আমার পুরো শরীর পুড়ে যাচ্ছিল, মাথায় আগের সেই চেনা প্রচণ্ড ব্যথাটা আবার চাড়া দিয়ে উঠল। সেদিন মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙা মাত্রই আমি বুঝলাম আমি এক ইঞ্চিও নড়তে পারছি না। তীব্র স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা যাকে বলে। আমার পুরো শরীর লক হয়ে গিয়েছিল, শুধু চোখ দুটো খোলা। ঠিক তখনই ঘরের ভেতর সেই পরিচিত তীব্র মিষ্টি বেলি ফুলের সুঘ্রাণ ছড়িয়ে পড়ল।
আমার চোখ গেল জানালার দিকে। চাঁদের আবছা আলোয় আমি দেখলাম জানালার ওপাশে দাঁড়িয়ে সেই ধবধবে সাদা অবয়বটা। কিন্তু এবার তার চেহারা শান্ত বা সুন্দর না, তার সাদা শাড়িটা ছেঁড়া খোড়া, আর ঠিক পেছনে অন্ধকারের মাঝ থেকে বেরিয়ে এসেছে সেই লাল চোখের কুচকুচে কালো অবয়ব। সেই সাদা বাঁচার জন্য আমার কাছে আকুতি করছে, বলছে বাঁচাও। আমি তীব্র জ্বরের ঘোরে নাকি অদ্ভুত মায়ায় পড়ে আজও জানি না, আমার ঘরের দরজা খুলে দেই। সে আমাকে বলেছিল আমাকে একটু আশ্রয় দাও। ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি তখন জানতাম না এই দুনিয়ায় কোন অদৃশ্য শক্তিকে সাহায্য করার অর্থ হল তাকে নিজের জীবন নিজের শরীরে প্রবেশ করার অনুমতি বা পারমিশন দেয়া। আমি মনে মনে কথাটি বলার সাথে সাথেই সেই কালো অবয়ব দুটো এক বিকট নীরব চিৎকার দিয়ে অন্ধকারের মাঝে মিলিয়ে গেল, আর সেই সাদা অবয়বটা বন্ধ জানালা ভেদ করে সরাসরি আমার ঘরে প্রবেশ করল। আমার চোখের সামনে ধীরে ধীরে বিলীন হয়ে গেল আমারই ঘরের দেয়ালের সাথে। এক ঝটকায় আমার শরীরের অবশভাবটা কেটে গেল, আমি জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। আমি ভাবলাম এটা হয়তো জ্বরের ঘোরে দেখা কোনো ভয়ঙ্কর স্বপ্ন বা হ্যালুসিনেশন। কিন্তু না, পরের দিন সকাল থেকে শুরু হলো আমার জীবনের আসল নরক। সে আমার ঘরে আশ্রয় পাওয়ার পর থেকে আমাকে আর এক মুহূর্তের জন্য একা ছাড়েনি। প্রথম প্রথম আমি ভাবতাম এটা আমার মনের ভুল, কিন্তু আস্তে আস্তে তার উপস্থিতি আমার বাস্তব জীবনে ভাগ বসাতে শুরু করল। আর যখনই টেবিলে মন দিয়ে পড়াশোনা করতে যাই বা আমার ক্যারিয়ার বা ফিউচার নিয়ে কোনো গভীর চিন্তায় মগ্ন থাকি, হঠাৎ করেই আমার পুরো ঘর জুড়ে সেই তীব্র বেলি ফুলের সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, বাতাস একদম ঠান্ডা হয়ে যায়। আমি স্পষ্ট টের পাই আমার ঠিক পেছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। মাঝে মাঝে আমার মনে হয় কোনো এক অদৃশ্য শীতল হাত আমার পিঠে চুলে আলতোভাবে হাত বোলাচ্ছে। এটা কোনো ভালো লাগার অনুভূতি না, এটা ছিল চরম দম বন্ধ করা মানসিক নির্যাতন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ঘটে রাতে ঘুমোতে গেলে। আমি যখনই চোখ বন্ধ করি আমার মনে হয় আমার খাটের ঠিক পাশে মেঝের ওপর কেউ একজন হাঁটু গেড়ে সোজা আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে চোখ খুলতে পারি না, আমার চোখ বন্ধ রাখলেও আতঙ্কে বুক ফেটে যায়। সে আমার চারপাশে একটা দেয়াল তৈরি করে দিয়েছে। সে চায় না আমার পরিবারের মানুষদের সাথে আমি স্বাভাবিক থাকি, বন্ধুদের সাথে আড্ডা দেই। যখনই আমি স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করি সে কোনো না কোনোভাবে আমার মাথায় সেই তীব্র লোহার রডের মতো আঘাতের ব্যথাটা ফিরিয়ে আনে। মনে হয় সে আমার চেনা পৃথিবী থেকে পুরো আলাদা করে শুধু তার নিজের খাঁচায় আমাকে বন্দী করতে চায়। বিশেষ করে সন্ধ্যা হলেই আমার বাসার চারপাশের আবহাওয়াটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, সবকিছু যেন ঝিঁঝি লাগে, কেমন যেন দম বন্ধ হওয়া অনুভূতি। আমি সন্ধ্যার পর বাসায় থাকতেই পারি না, সন্ধ্যার পর শুরু হয় বিভৎস সব কাহিনী। এ যেন কোন পাপের শাস্তি যা তিলে তিলে আমাকে শেষ করে দিচ্ছে, যার কারণে আমি সন্ধ্যাবেলায় কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনি। আমি সন্ধ্যার পর বাসায় থাকতে পারি না। প্রতিদিন সন্ধ্যাবেলা যখন আমি বের হই তখন আমি খেয়াল করি একটা বড় সাদা কবুতর আমার মাথার উপর দিয়ে উড়ে চলে যায়। আমি যেদিকে যাই কিছুক্ষণ পরপর কবুতরটাকে দেখতে পাই, তারপর কবুতরটা আমার প্রতিদিনের সাথী হয়ে যায়। সে কি চায়, কেন আসে আমি জানি না। এখন 2026 সাল চলে, এই ঘটনাগুলো আমার সাথে ঘটেই চলেছে, কিন্তু আগের মতো না। এখন রাতের বেলা মাঝে মাঝে স্বপ্নে আসে, যখনই স্বপ্নে আসে আমার দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমার এই অবস্থাগুলো বাড়ির মানুষ শুধু খারাপ ছায়া কিংবা ভুল দেখেছি বলে উড়িয়ে দেয়, আর আমিও ওদের বিশ্বাস করাতে পারি না যে এইগুলো সত্য। আমার সেই সাহসটুকুও নেই। এখনো রাতের বেলা বের হলে মাঝে মাঝে সাদা কবুতরটা দেখতে পাই, কিন্তু এখন আর ভয় পাই না, আর আতঙ্কিত হই না। ভয় যখন মানুষের জীবনের সাথে মিশে যায় তখন সেটি অভ্যাসে পরিণত হয়। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না। কিছুদিন আগে আমি আমার বড় ভাই আর কাকা মিলে সেই টেকের এক পুকুরে গিয়েছিলাম সাঁতার কাটতে। পুকুরটা মোটামুটি অনেক বড়, কিন্তু গ্রীষ্মকাল থাকায় পানি বেশি ছিল না, পুরো পুকুরেই আমার উরু সমান পানি। সবচেয়ে গভীর জায়গাতেও আমার গলা পর্যন্ত পানি হয়। তাই আমরা সবাই গেলাম সেখানে নামার জন্য। আমি আর আমার কাকা হাঁটছিলাম একসাথে। হঠাৎ আমার শরীরটা আবার ঝাঁকুনি দিয়ে ওঠে। দীর্ঘ দুই বছর পর আবার সেই কাজ ছমছমে অনুভূতি। দেখতে পাই সেই সাদা কাপড় পরা আঁচল আবার চোখের সামনে দিয়ে উড়ে যাচ্ছে। আমি যখনই ওইদিকে তাকালাম দেখতে পেলাম সেই কবুতরটা চারজন কালো পিশাচের মতো দেখতে একটা অবয়বকে ছিঁড়ে মেরে ফেলছে। তারা অদৃশ্য হয়ে যায়। সেটা দেখে আমি ওই দিকে দৌড় দিয়েছিলাম দেখার জন্য। গিয়ে দেখি কিচ্ছু নেই, শুধু রক্তের দাগ। আমি এসে আমার বড় ভাই আর কাকাদের সব বলি। ওনারা সব শুনলেন, বিশ্বাসও করলেন, আবার মজাও করলেন, কিন্তু শেষমেশ কেউ গুরুত্ব দিলেন না। অতঃপর এসব শেষে যখন সবাই পুকুরে নামল, ওদের পেছন পেছন আমিও নামলাম। কিন্তু পুকুরে কিছু দূর যেতেই আমি খেয়াল করলাম আমি আর সামনে যেতে পারছি না। পুকুরটা অগভীর কিন্তু আমি সামনে যেতে পারছি না। কোনোভাবে পেছনে ফিরতে চাইলাম, সেখানেও যেতে পারছি না। ওরা মাঝখান থেকে আমাকে ডাকছে,
আয় এদিকে আয়,
কিন্তু আমি যেতেই পারছি না। আমি সামনে এগোতে গেলেই দেখি পা পানিতে কেউ শক্ত করে ধরে রেখেছে। আমি যখনই ওদের এই ব্যাপারে বলতে যাই তখনই আমার দম বন্ধ হয়ে যায়। আমি পানিতে তলিয়ে যেতে থাকি, কিন্তু পানি তো অগভীর ছিল। আমি দীর্ঘ 10 মিনিট ওইভাবে পানির নিচে অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করার পর কোনো মতে ওদের কাছে যেতে পারি। হঠাৎ দেখি আমার ভাই ও কাকারা সাঁতার কাটার জন্য সাথে করে একটা বড় ভাসমান ফোম নিয়ে এসেছে। আমি দেখলাম ওই ফোমের ওপর কালো অবয়বটা বসে রয়েছে আর সেটা সাদা কবুতরটাকে চিবিয়ে খাচ্ছে। কিন্তু আমার সাথে থাকা ব্যক্তিরা কেউ সেটা দেখতে পাচ্ছে না। আমি অনেক কষ্ট করে ওদের কাছে গেলাম, তারপর দেখি সেই অবয়বটি আর নেই। আমি সেই ফোম, আমার মনে হয় এটা করশিট হবে, সেটার উপরে লাফিয়ে উঠি। তখনই হঠাৎ করে সেই কালো অবয়বটা আমার সাথে চলে আসে। সে এক ঝটকায় ফোমটাকে ভেঙে ফেলে, আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। আমার সাথে সবাই ছিটকে যায় পানির চাপে। ফোমটি ভেঙে 3 খণ্ড হয়ে যায়। তারপর আমরা যখন ফিরে আসি, হাঁটু পানিতে দাঁড়িয়েছিলাম, ওরা সবাই পানিতে সাঁতার কাটছিল, তখন আমি খেয়াল করলাম আমার এক ভাই আর এই দুজন কাকার উপরে সেই কালো পিশাচ অবয়বগুলো চড়ে বসে আছে। ওরা ওনাদের ওপর উঠে বসে আমাকে দেখে কুৎসিত বিকট হাসি হাসতে লাগল। সবকিছুর শুরু যেহেতু একটা ঢিল মারা থেকেই হয়েছিল, তাই ভাবলাম আজকে সবকিছু ঢিল দিয়েই শেষ করে যাব, নয়তো ওরা আমাকে বাঁচতে দেবে না। আমি তখন পুকুর থেকে কাদা মাটি উঠিয়ে ওদের দিকে আবার ঢিল মারতে লাগলাম, আর সাথে ওই কাপাসিয়ার ফুজুরের কিছু পদ্ধতি আমি অনুসরণ করছিলাম। ওই 3 জনকে লক্ষ্য করে আমি একটার পর একটা কাদা মাটির ঢিল ছুটছিলাম। কিছুক্ষণ পর দেখলাম 2টা অবয়ব অদৃশ্য হয়ে গেছে। শুধুমাত্র একটা বড় অবয়ব ছিল, সেটা হিংস্রভাবে আমার দিকে তেড়ে আসছে। পরে আমি পুকুরের পাড়ে উঠে যাই। পুকুরের ওপরে উঠে পশ্চিম দিকে চেয়ে বুক ভরা সাহস নিয়ে শক্ত মাটির কণা দিয়ে আবারও জোরে জোরে ঢিল মারতে শুরু করি। অতঃপর সবকিছু অলৌকিকভাবে ঠান্ডা হয়ে যায়, পুকুরটাও শান্ত হয়ে যায়। অন্ধকার কেটে যায় আকাশ থেকে, শুধু চারপাশে রয়ে যায় একটি তীব্র বেলির সুঘ্রাণ। আজ 11 দিন হয়ে গেল, এখন আর কোনো খারাপ স্বপ্ন কিংবা সেই সাদা কবুতর আসে না। কিন্তু মাঝে মাঝেই সেই চিরচেনা বেলির সুঘ্রাণটা হুট করে নাকে এসে লাগে। মনে হয় কেউ আমাকে শূন্য থেকে দূরে দেখছে, তবে আগের মতো সেই দম বন্ধ করা আতঙ্ক আর নেই। এই ছিল আমার দীর্ঘ 5 বছরের জ্যান্ত নরক যন্ত্রণা আর অলৌকিক লড়াইয়ের সত্য কাহিনী। এটি কোনো বানানো ফিকশন নয়, এটা আমার জীবনের প্রতিটা ক্ষতের গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এই ঈদে আপনাদের কোটি শ্রোতার কাছে আমার এই অভিজ্ঞতাটি পৌঁছে দেওয়ার জন্য এটিকে সিলেক্ট করবেন। আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। চমৎকার একটি ঘটনা, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Truth.com The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। প্রতিদিন ভাবি আপনাদের জন্য আরো একটু নতুন করে কি করা যায়। তো অনেক স্বপ্ন, আশা করছি স্বপ্ন পূরণ হবে। আপনারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন। বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। আমরা ইমেইলের পরে এবার সরাসরি চলে যেতে চাই অডিও ক্লিপে। চলুন শুরু করা যাক।
নমস্কার রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি অনন্ত, সিরাজগঞ্জ জেলা, শাহজাদপুর থানা, গালা ইউনিয়ন থেকে বলতেছি। আমি প্রায় 2012 থেকে আমি ভূত এফএমের সাথে আছি এবং এখন ভূত.com এর সাথেও আছি। আমি এর আগেও প্রায় দুটি ঘটনা পাঠিয়েছি কিন্তু সিলেক্ট হয়নি, হয়তো সেগুলা সিলেক্ট হওয়ার যোগ্য পর্যন্ত পৌঁছাতে পারিনি, দেখে সিলেক্ট হয়নি। তো এইগুলা নিয়ে আমি কোনো মাইন্ডে নেই না। তো আমি আজকে আবার ঘটনাটি পাঠানোর জন্য, রেকর্ড করার জন্য বসলাম। তো চলুন ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি ঘটেছিল আমার বাবার দাদুর সাথে। ঘটনাটির বয়স আজ থেকে প্রায় 100 বছর আগের ঘটনা। তো আমি আমার বাবার মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবে ঘটনাটি চলে যায়। যখন ঘটনাটি ঘটে তখন আমার দাদুর বয়স 24-25 বছর। তখন আমার দাদু সদ্য বিবাহ করেছে। বিবাহ করার পরে তাদের প্রথম বছরের 1 বছর পূর্তি উপলক্ষে তার শ্বশুরবাড়িতে সে তার বউকে রেখে আসে। সেখানে একটা অনুষ্ঠান হয়, তো সেখানে রেখে আসে। রেখে আসার পরে তো সে বাড়িতে চলে আসে। তো বাড়িতে চলে আসার পরে তো সে বেসিক্যালি ভাবে আপনার গ্রামের বাড়িগুলোতেও বুঝতেই পারতেন, সেই অজপরা গ্রা। তো সেখানে কিছু পিঠাপুলি, শীতের সময় ছিল তখন, পিঠাপুলি এরকম অনেক কিছুর আয়োজন করা হয়। তো সেই সূত্রে আমার দাদুকে তারা নিমন্ত্রণ করে। তো নতুন জামা হিসেবে সে যায় সারাদিন। সে আর বেসিক্যালি বলে রাখা ভালো, সে কাঠমিস্ত্রির কাজ করত। তো সে সারাদিন কাজ করে সন্ধ্যার আগাগ দিয়েই সে বেরিয়ে পড়ে যে তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। তো স্পেসিফিকভাবে সে পৌঁছায় যায়। তখন পৌঁছাতে পৌঁছাতে পাশের গ্রামে তার শ্বশুরবাড়ি ছিল। তো পৌঁছাতে পৌঁছাতে তার 7টা-8টা এরকম বেজে যায়। তো পরের দিন তার একটা কাজ থাকার জন্য যে তার কাজটা সব শেষ করতে হবে তার পরের দিনই, তো সেই জন্য সে কি করে যে রাতেই বলে তার স্ত্রীকে বলে যে আমাকে যা কিছু আছে একটু তাড়াতাড়ি খেতে দাও, আমি চলে যাব। তো সে কথা সেই কাজ, সে এরকম সেখানে তাদের সাথে টাইম স্পেন্ড করে। তো আপনার তখন সবাই বলে যে না রাতটা থেকে যাও বা ভোরে রওনা দিও, কিন্তু সে কারো কথা শোনে না। সে সেখান থেকে পাই 10টা-11টার দিকে সে বাড়ি থেকে রওনা দেয়। তো তখন তো বুঝতেই পারতেছেন আজ থেকে প্রায় 100 বছর আগের ঘটনা। তখন তো বিদ্যুৎ, রাস্তাঘাটের কি অবস্থা ছিল, আরো এখন অনেক দিন আর কথা। তখন সে পায়ে হেঁটেই রওনা দেয়। তো দাদুর কাছে সম্বল বলতে ছিল একটি ওই ছোট ধরনের কুপি। তখন তো আপনার লাইটের ব্যবস্থা এরকম ছিল না, তারা তো আর আমাদের তখন তো সেরকম স্বাবলম্বী ছিল না লাইট ব্যবহার করবে। তো স্যার কাছে একটু বিডি থ্রি ছিল এরকম কিছু, তো সে রওনা হয়। রওনা হওয়ার পরে যখন সে তাদের বাড়ি থেকে কিছু দূর চলে আসে, তখন তাদের একটা রাস্তার মধ্যে যেতে হয়। রাস্তাটা হচ্ছে একদম মানে হচ্ছে জমি, জমির মাঝখান দিয়ে রাস্তা। তো সেখান দিয়ে যাওয়া শুরু করে, যাইতে গেলে রাস্তাটা একটু বর্ণনা আমি দিয়ে নিই। রাস্তাটা হচ্ছে এখান থেকে প্রায় এক জায়গা থেকে প্রায় আপনার 1.5-2 কিলো মতো হাঁটতে হবে। তো সে রওনা হয়, রওনা হওয়ার তার ডান পাশে একটা শ্মশান আছে, মাঝে মাঝে তো একটা শ্মশান আছে, আর তার সাইডে একটা বাঁধঝোর আছে, বাঁধঝোরের সামনে দিয়েই তাকে হেঁটে যেতে হবে। তো সে মনে করে যে সমস্যা কি, আমি যেতে পারবো। তো সে যখন শ্মশানের কাছে পর্যন্ত আসে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু সে যখন শ্মশানটাকে পাস করবে করবে এরকম সময় সে শ্মশান থেকে একটা ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। তো সে দাঁড়িয়ে পড়ে যে এত রাতে ছোট বাচ্চা কান্না করছে কোথা থেকে আসলো। সে আর মানে অত কিছু মাথায় নেয়নি, কেননা সেই শ্মশানের প্রায় 2-1 কিলোর মধ্যে কোনো বাড়ি নেই। সে তখন ওটা মাথায় না নিয়ে সে সরাসরি করে কি শ্মশানের মধ্যে ঢুকে যায়। সে শ্মশানের মধ্যে ঢুকে গিয়ে সে দেখতে পায় একটা নবজাতক শিশু কান্না করছে। তো সে করে কি, সে সেই বাচ্চাটাকে দেখে কোলে উঠিয়ে নেয়। তো কোলে উঠিয়ে নিয়ে সে রাগারাগি করে যে কে কবে বা কোন মানুষ এই কাজটা করছে, এটা কোনো মানুষ? সে নিজের বাচ্চাকে জন্ম দিয়েছে, যদি না লালন পালন করতে পারে জন্মই দেয় কি এরকম ভাবে সে এরকম অনেক বকাঝকা করে সেই বাচ্চাটিকে কোলে উঠিয়ে নিয়ে সে ভাবতে থাকে কি করবে। সে অত কিছু না ভেবে বাচ্চাটাকে কোলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, যেটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। সে আস্তে আস্তে শ্মশান থেকে বের হয়। বের হওয়ার পরে সেই বাচ্চাটি মানে এত মায়াবী সুন্দর চেহারা, যার দিকে একবার তাকালেই বোঝা মানে মনে সবকিছু ভুলে যাওয়া সম্ভব। তখন যেই কোলে ছেড়ে তাকে কোলে নিয়ে যাচ্ছে, যখন সেই বাচ্চাটি সুন্দরভাবে হাসছিল খেলা করছিল, সে চাঁদের আলোতে সে সুন্দরভাবে দেখতে পারছিল বাচ্চাটি খেলাধুলা করে তার কোলে। তো সে কিছু দূর যাওয়ার পরে তার কানে শব্দ আসে যে কিরে কোথায় যাস আমাকে নিয়ে, আমাকে আমার জায়গায় রেখে আয়। সে এদিকে ওদিক পিছনে সামনে সবার সাইড দিয়ে তাকাতাকি করে, সে কিন্তু কিছু দেখতে পায় না যে কে বলে, দেখতে পায় না। কিন্তু এরকম করতে তার 2-4 পাওয়া যাওয়ার পরে সে আবার সে কণ্ঠটা শুনতে পায় যে কিরে তোকে বলতেছি তোর কথা কানে যায় না, আমাকে আমার জায়গায় রেখে আয়। তখন সে একটা জিনিস খেয়াল করে যে তার কোলে করে যাকে নিয়ে যাচ্ছে সেই বাচ্চাটির ওজন আস্তে 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 মানে সে কোলে রাখতে পারতেছে না ওই একটা ছোট বাচ্চাকেই। তখন সে তার হাতের দিকে তাকায়, হাতের দিকে তাকিয়ে দেখতে পায় যে বাচ্চাটির আপনার মানে শরীরের গঠন একই আছে, কিন্তু তার ফেসটা বড়, আপনার একটা পরিপূর্ণ একটা মানুষের বড় একটা যে ভাব, তার চোখ আগুন জ্বলছে প্রায় এরকম অবস্থা তার দিকে তাকিয়ে আছে। তো সে ভয় পেয়ে বাচ্চাটিকে মানে ফেলে দিয়ে সে একটা দৌড় দেয়, সে তখন দৌড় দেয়। দৌড় দিয়ে আসার পরে সে আর পিছনে দেখেনি কিছু। তো সেখান থেকে প্রায় কিছু দূর আসার পরে সে হাঁপিয়ে যায়, হাঁপিয়ে যাওয়ার পরে সে একটু দাঁড়ায়, দাঁড়িয়ে পিছন দিকে তাকায়, দেখে কিছুই নেই। তো সে ভাবে যে সবকিছু ঠিক আছে, সে আবার সামনের দিকে হাঁটা ধরে। তো হাঁটা ধরে সে আবার সামনের দিকে হাঁটতে হাঁটতে তারপরে কিছু দূর যাওয়ার পরে সে দেখতে পায় যে অনেকগুলো কুকুর একসাথে তার রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। সে ভয় পায় না, সে ভয় না পেয়ে সে একটা খেতের সাইড থেকে একটা লাঠি নিয়ে বলে যে কুকুর সব সরে যাও। সে তার লাঠি দিয়ে সবাইকে তাড়া করে। সো সেগুলা ভয় পেয়ে দাঁড়ের মতো দূরে চলে যায়। তো সে আস্তে আস্তে হাঁটতে ধরে, হাঁটতে ধরতে ধরতে সে দেখতে তাকে পিছন থেকে একজন ডাক দেয়, যে তার ছোট ভাই, যে দাদা তুমি এত রাতে চলে আসলে তো থাকতেই তো পারতে, এরকম বলাতে সে পিছনে ঘুরে তাকায়। দেখে তার ভাই যে তুই এখানে কেন এখন, যে আমি একটা কাজে এসেছিলাম, আটকে গেছি, তো চলো তাহলে একসাথে যাই। এভাবে বলার পর তারা একসাথে যাচ্ছিল। তো একসাথে যাওয়ার পরে অনেকগুলো কথাবার্তা বলে, বলার টলার পরে তখন তার ভাই বলে, তার বলে যে তুই একটা কাজ করছিস, আমাকে নিয়ে আসলি, আবার আমাকে না রেখে এসে আমাকে ফালা দিয়ে চলে আসলি, এটাই কোনো ঠিক করলি তুই? এটা যে বলে সে তখন বুঝতে পারে যে সে কার সাথে আসছে। তখন সে যখন ঘুরে তাকায় তার দিকে, তখন সে তার জীবনের সবচেয়ে ভয়ানক ও বিশ্রী একটি জিনিস দেখতে পায়। সে দেখতে পায় সেই তার ভাইয়ের উচ্চতা তার থেকে প্রায় 20-30 ফুট উঁচা, এবং তার যে মুখের দাঁত, যে আমরা বলি সে দাঁতটা আর অনেক দূর বের করা, বিশাল বড় দাঁত, বড় বড় চোখ, চুলটা অনেক বড়। সে তাকে বলছে যে তোর আজকে কোনোভাবে রিহাই পাবি না, তোকে আজকে শেষ করে দেব। যখন এই বলে তার হাতটা তার দিকে বাড়াতে আসে, তখন সে ইচ্ছা এক দৌড় দেয়, এক দৌড় দিয়ে চলে আসে প্রায় বাড়ির কাছাকাছি। তো যখন বাড়ির কাছাকাছি চলে আসতে নেই, তখন পিছন থেকে একটা শব্দ আসে যে যা আজকে তোকে বাঁচিয়ে দিলাম, এরপরে যদি তোকে কোনোদিন একা পাই তাহলে তোকে আর একা ফিরতে দেব না। তো সে আমার দাদু এক দৌড়ে বাড়িতে গিয়ে দৌড় দিয়ে এক চিকুর দিয়ে অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে সবাইকে পানি পুনি ছিটিয়ে দিয়ে তার জ্ঞান নিয়ে আসায়। জ্ঞানটা নিয়ে আসার পর সবাই জিজ্ঞেস করে কি হয়েছে না হয়েছে। তো সবাইকে সে বলে এইগুলা, বলা ডলার পরে তো আস্তে আস্তে সে মোটামুটি সুস্থ হয়ে যায়। প্রায় 2-3 দিন তার গায়ে জ্বর ছিল, আস্তে আস্তে সে সুস্থ হয়ে যায়। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। যদি ঘটনাটি শেয়ার করার মতো যোগ্য হয় শেয়ার করবেন। আর আমি কোনোদিন কোনো জায়গায় কোনো ঘটনা পাঠাইনি, আমি জানি আমার কথার মধ্যে ভুল আছে, ভুল দুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন। ধন্যবাদ।
Spirit, be here with me. Get to me.
Boot.com. The fear returns with Russell.
আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। যারা এখনো পর্যন্ত আমাদের ওয়েবসাইট ভিজিট করেননি, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, ভিজিট করুন www.bhoot.com.bd। অনেক কন্টেন্ট পাবেন, অনেক ঘটনা পাবেন, পেয়ে যাবেন অন্য ভুবন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ সহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি শেয়ার করেছেন হাসিব ভাই। আমি সরাসরি তার ভাষাতে তার ঘটনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি হাসিব। আমার গ্রামের বাড়ি খুলনায়, পড়াশোনার সুবাদে আমি ঢাকায় থাকি। আমি ইঞ্জিনিয়ারিং এ পড়ছি, এখানে একটা হোস্টেলে থাকি আমি। হোস্টেল জীবন তো বোঝেনি, বন্ধুদের সাথে আড্ডা, পড়াশোনা, ঘোরাঘুরি সব মিলে বেশ ভালোই কাটছিল আমার সময়গুলো। শুরুর দিকের প্রায় 1.5 বছর আমার জীবনে অদ্ভুত বা অস্বাভাবিক কোনো কিছুই ঘটেনি, সবকিছু একদম স্বাভাবিক ছিল। কিন্তু 2021 সালের শেষের দিকের কথা, তখন থেকে এমন কিছু একটা ঘটা শুরু করলো যা আমার জীবনটাকে পুরোপুরি বদলে দিল। জীবনের পুরো হিসাব নিকাশ ওলট পালট হয়ে গেল। আমি আজকের ঘটনাটি শুরু থেকেই শুরু করছি, 2021 সালের শেষের দিকের কথা। আমরা এক রুমে চারজন থাকতাম, চারজন রুমমেট মিলে বেশ মজাতেই দিন কাটছিল আমাদের। হোস্টেলের খাবার তো জানেনি, ডাল সবজি আর একঘেয়ে মাংস। আমরা মাঝে মাঝে বাইরে থেকে খাবার অর্ডার করে খেতাম, রাতে পড়তে বসলে ক্ষুধা তো লাগবেই, তখন আমরা সবাই মিলে চাঁদা তুলে খাবার আনতাম। সেই রাতে আমরা ঠিক করলাম কড়াই মাংস খাবো। খাবার চলে এলো, আমরা সবাই খুব তৃপ্তি করে খেলাম। খাওয়া শেষে অনেকগুলো হাড় বেঁচে গেল। আমার এক বন্ধু হাড়গুলো ডাস্টবিনে ফেলার জন্য প্যাকেটে ভরছিল। আমি এমনিতে ওকে একটু মজা করে বললাম, আরে ভাই এগুলো তো জিনেদের খাবার, এগুলো ডাস্টবিনে ফেলে দিস না, এগুলো বাইরে কোথাও একটা কোনায় রেখে দে, কোনো জিন এসে খেয়ে নেবে। আমার কথা শুনে বন্ধু বেশ মজা পেল। ও হাসতে হাসতে প্যাকেটের বাক্সটা আমার হাতে ধরিয়ে দিল। ও আমাকে বলল, ঠিক বলছিস ভাই, যা তুই নিজেই গিয়ে এক কোনায় রেখে আয়, কোনো জিন এসে খেয়ে নেবে, যা রেখে আয়, যা যা। আমি বাক্সটা হাতে নিলাম, আমি আমার রুমের দরজাটা খুললাম। দরজা খুলেই একেবারে রুমের দরজার সাথেই ফ্লোরে আমি বাক্সটা রেখে দিলাম। এরপর আমি ঘুরে রুমের দিকে আসতে শুরু করলাম। আমি রুমে ঢুকতেই আমার বন্ধু আমাকে একটা খালি পানির বোতল ধরিয়ে দিল। ও বলল, ভাই এই খালি বোতলটাও বাইরে রেখে দে, সকালে যখন ক্লিনার আসবে তখন একসাথেই নিয়ে যাবে। আমি বোতলটা নিয়ে আবার দরজা থেকে ঘুরলাম। আমি ঘুরে বাইরে বোতলটা রেখে আসতে যাব, ঠিক তখনই আমার চোখ গেল ওই হাড়ের বাক্সটার দিকে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, বাক্সটা একেবারে পরিষ্কার, ভেতরে একটা হাড়ও নেই, একদম চকচক করছে বাক্সের ভেতরটা। আমার মাথাটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না এত কম সময়ে হাড়গুলো কোথায় গেল। মাত্র তো 10 সেকেন্ড হল, এর মধ্যেই সব গায়েব। আমি তাড়াহুড়ো করে রুমের ভেতর এলাম, বন্ধুদের বললাম, ভাই হাড়গুলো তো গায়েব হয়ে গেছে। আমার কথা শুনে বন্ধুরা হাসতে শুরু করলো, ওরাও ভাবলো আমি মজা করছি। বন্ধু আমাকে বলল, আরে রাখ তোর মজা, তুই নিজে হয়তো কোথাও লুকিয়ে রেখেছিস আমাদের ভয় দেখানোর জন্য, এখন আবার নাটক করছিস, বাদ দে এসব। আমি আর কিছুই বললাম না, আমি চুপ হয়ে গেলাম। মনে মনে ভাবলাম হয়তো কোনো বিড়াল এসে নিয়ে গেছে, কিন্তু আমি নিজেও জানতাম 5 সেকেন্ডের ভেতরে একটা বিড়ালের পক্ষে এতগুলো হাড় নিয়ে হাওয়া হয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তবুও নিজেকে সান্ত্বনা দিলাম, ভাবলাম বিড়ালই হয়তো হবে। কথা ওখানেই শেষ, আমরা আর এটা নিয়ে মাথা ঘামাইনি। ঠিক 1 সপ্তাহ পরের কথা, আমরা আবার রাতে কড়াই মাংস অর্ডার করলাম। আগের মতোই খাওয়া দাওয়া হলো। হাড়গুলো যখন ফেলার সময় হলো, তখন আমার বন্ধু আবার সেই হাড়ের বাক্সটা আমাকে দিল। ও একটু খোঁচা দিয়ে বলল, নে ভাই, তোর জিন তো তোর কাছেই খাবার খেতে আসে, এগুলো তোর জিনদের দিয়ে। আমাদের রুমের সাথেই একটা ব্যালকনি ছিল। আরেক বন্ধু বলল, ভাই তুই এটা ব্যালকনিতে রাখ, আমরাও আজ দেখব তোর জিন আমাদের চোখের সামনে থেকে কিভাবে হাড়গুলো গায়েব করে। আমি বাক্সটা নিয়ে ব্যালকনিতে রেখে এলাম। আমি খুব ভালো করেই জানতাম ব্যালকনি থেকে হাড়গুলো কোথাও যাওয়ার কোনো সুযোগই নেই, কারণ ব্যালকনির গঠনটাই ছিল এমন যেখানে একটা বিড়ালও আসার খুব কঠিন। আমি হাড়গুলো রেখে রুমে এসে বসলাম। আমার বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম, 3-4 মিনিট পার হলো, তখন এক বন্ধু বলল, চল একবার গিয়ে বাক্সটা চেক করি। আমরা সবাই মিলে ব্যালকনিতে গেলাম, বাক্সটা খুললাম। বাক্সটা একেবারে খালি, পরিষ্কার, ভেতরে কিচ্ছু নেই, কোনো হাড়ের টুকরো নেই, কোনো ময়লা নেই। এবার আমার বন্ধুরাও একটু ঘাবড়ে গেল, ওদের মুখে কোনো কথা নেই, কিন্তু ছেলেদের সব তো জানিনি, যে কোনো ভয়ের ব্যাপারেও তারা মজা করে আর ঠাট্টা করে উড়িয়ে দিতে চায়। বন্ধুরা বলল, হয়তো কোনোভাবে কিছু একটা হয়েছে, এসব নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, ব্যাপারটা ওভাবেই চাপা পড়ে গেল। এর কিছুদিন পরের ঘটনা, রাত তখন 8টার মতো বাজে, রুমে আমি একা, বন্ধুরা সবাই বাইরে গেছে, রুমের লাইট বন্ধ, আমি হেডফোন লাগিয়ে ল্যাপটপে কিছু একটা দেখছিলাম। হঠাৎ আমার মনে হলো আমার খাটের নিচে খুব জোরে কিছু একটা দিয়ে আঘাত করলো কেউ, মানে এত জোরে শব্দ হলো যে আমি লাফিয়ে উঠলাম। আমি তাড়াতাড়ি হেডফোন কান থেকে নামালাম, আমার মাথা কাজ করছিল না। আমি বোঝার চেষ্টা করছিলাম শব্দটা কিসের। ঠিক তখনই আমার খাটের নিচ থেকে একটা জুতো স্লাইড করে আরেকটা খাটের নিচে চলে গেল, একদম আমার চোখের সামনে। ভয়ে আমার গলা শুকিয়ে গেল, ঢোক গিলতে কষ্ট হচ্ছিল। আমি তাড়াতাড়ি খাট থেকে লাফ দিয়ে উঠলাম, রুমের লাইটটা জ্বালিয়ে দিলাম। আমি একটা চেয়ার টেনে নিয়ে সেখানে বসে রইলাম, খাটের দিকে যাওয়ার সাহস আমার হচ্ছিল না। কিছুক্ষণ পর বন্ধুরা রুমে ফিরল, আমি ওদের কিছুই বললাম না, কারণ আমি জানতাম ওরা এগুলো শুনলে আবার আমাকে নিয়ে হাসাহাসি করবে, তাই আমি চুপ থাকাই ভালো মনে করলাম। পরের দিন আমি আবার রুমে একা, সময় ওই একই, রাত 8টা। বন্ধুরা সবাই খাবার খেতে বাইরে গিয়েছিল, আমি খাটে বসে মোবাইল স্ক্রল করছিলাম। হঠাৎ আমার মনে হল আমার পাশের খাটে খুব ভারী কিছু একটা এসে পড়ল, শব্দটাও বেশ বড় ছিল। আমি ভয় পেয়ে গেলাম, আমি নিজের খাট থেকে উঠলাম, বোঝার চেষ্টা করছিলাম শব্দটা কিসের। আমি খাটের দিকে তাকাতেই মনে হল কেউ যেন খাট থেকে উঠে চলে যাচ্ছে, মানুষ খাট থেকে উঠলে যেমন একটা শব্দ হয় ঠিক তেমন একটা শব্দ। আমি দৌড়ে গিয়ে আমার চেয়ারটা টেনে বসলাম, ভয়ে আমার হাত পা কাঁপছিল। এতক্ষণে বন্ধুর রুমে চলে এলো, আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, ওদের সব খুলে বললাম, কাল রাতে জুতো স্লাইড হওয়ার কথা বললাম। ওরা আমার কথা শুনে পাত্তাই দিল না, বলল আমি বেশি বেশি ভাবছি, এসব আমার মনের ভুল। আমি আর কিছুই বললাম না, ভাবলাম আসলে আমার মনের ভুল হয়তো। কিন্তু সমস্যা তো মাত্র শুরু হচ্ছিল, 2022 সালে শুরু হলো, আমার স্বভাব চরিত্র কেমন যেন বদলাতে শুরু করলো। আমার মেজাজ সারাক্ষণ খিটখিটে থাকতো, খুব ছোট ছোট কথায় আমার প্রচন্ড রাগ উঠত, কোনো কিছু আমার ভালো লাগত না, মনে হতো কেউ যেন আমার সাথে কথা না বলে। আমি একা থাকতে চাইতাম, আমার এক ছোট ভাই প্রায়ই আমার সাথে দেখা করতে আসত হোস্টেলে, আমরা একসাথে ঘুরতে যেতাম, বাইরে খেতাম, ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতাম। কিন্তু আমি ওর সাথেও যোগাযোগ বন্ধ করে দিলাম, ও এলে আমি বিরক্ত হতাম, ওর সাথে বাইরে যাওয়া তো দূরের কথা, কথা বলতাম না ঠিক মতো। ভাইটাও বিষয়টা বুঝতে পেরেছিল, ও আমাকে জিজ্ঞাসা করেছিল আমার কি হয়েছে। আমি বলেছিলাম কিছুই হয়নি, আমার মেজাজ খারাপ, এমনি মেজাজ খারাপ। ও আর কিছু বলেনি, ও মেনে নিয়েছিল। এভাবেই রমজান মাস পার হল, রোজার ঈদ চলে গেল, কোরবানির ঈদও চলে এলো, কিন্তু আমার এই সমস্যা কিছুতে ঠিক হচ্ছিল না। কোরবানির দ্বিতীয় দিনের কথা, ওই দিন আমার মেজাজটা যেন আরো বেশি খারাপ ছিল। আমি সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে একাই বসেছিলাম, সারাদিন আমার কাজিনরা আমাকে অনেক ডেকেছে, বলেছে চল ওখানে যাই, চল এটা করি, কিন্তু আমি কোথাও যাইনি। রাতে কাজিনরা সবাই মিলে আমার কাছে চলে এলো, ওরা আমাকে জোর করে নিয়ে গেল ওদের আড্ডায়। সেখানে বসে গল্প করার এক পর্যায়ে আমার এক কাজিনের সাথে আমার প্রচন্ড ঝগড়া লেগে গেল, একটা খুব সাধারণ কোনো ঝগড়া, সাধারণ কোনো বিষয় নিয়ে ঝগড়া। আমি জীবনে কখনো কারোর সাথে এমন কিছু করিনি। আমি প্রচন্ড জোরে চিৎকার করে ওকে গালিগালাজ করতে শুরু করলাম, এমনকি ধাক্কা ধাক্কিও করলাম। আমার ভাই, আমার কাজিনরা সবাই অবাক, ওরা বুঝতে পারছিল না আমার হঠাৎ কি হলো, কারণ আমি এমনিতে খুব হাসি খুশি একটা মানুষ, আমার জীবনে কারোর সাথে কোনো ঝগড়া হয়নি। আর সেদিন আমি এমন জঘন্যভাবে ঝগড়া করলাম, যা ভাবলে আমার নিজেরই অবাক লাগে। ঈদের ছুটি শেষ হলো, আমি হোস্টেলে ফিরে এলাম। ঢাকায় ফেরার পর আমার মেজাজ আবার একদম স্বাভাবিক হয়ে গেল, মনে হলো যেন কিছুই হয়নি। কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপারটা শুরু হলো এরপর। এক রাতে আমি ঘুমানোর জন্য শুয়ে আছি, হঠাৎ আমি অনেক মানুষের ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছিল আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে খুব নিচু স্বরে কথা বলছে। আমি ভাবলাম ওই আওয়াজটা কোথা থেকে আসছে। আমি কান খাড়া করে শোনার চেষ্টা করলাম, কিন্তু আওয়াজটা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর আবার আওয়াজ আসতে শুরু করলো। আমি 3-4 বার খাট থেকে উঠলাম, আশেপাশে দেখলাম, আবার শুয়ে পড়লাম। যতবার শুয়ে পড়ি ততবারই আওয়াজ আসতে থাকে। আমি ভাবলাম হয়তো ল্যাপটপ বা ফোন থেকে কোনো শব্দ আসছে। আমি দুটোই চেক করলাম, দুটোই বন্ধ। এরপর ভাবলাম হয়তো নিচতলায় কেউ ফোনে কথা বলছে, আর সেই কথার একো আমার রুমে আসছে। আমি নিচে গেলাম, গিয়ে দেখি কেউ নেই, পুরো বিল্ডিং চুপচাপ। আমি রুমে ফিরে এলাম। এই ঘটনা প্রথম দিন হল, দ্বিতীয় দিন হল, তৃতীয় দিনও হল। আমি এবার বিরক্ত হয়ে যাচ্ছিলাম, আমি নিচে গিয়ে খুঁজতাম কেউ আছে কিনা, কিন্তু কাউকে পেতাম না। এভাবেই 3-4 দিন পার হল। তারপর এক রাতে আমি শুয়েছি, কোনো আওয়াজ নেই, একদম নীরব। আমি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। ভাবলাম, যাক বাবা, আজ অন্তত শান্তিতে ঘুমাতে তো পারব। কিন্তু ওই রাতে আমার চোখে আর ঘুম এলো না। আমি সারা রাতে বসবাস করলাম, ঘুম নেই। একটা দিন গেল, দুইটা দিন গেল, এভাবে টানা ছয়টা দিন আমি এক ফোঁটাও ঘুমাতে পারলাম না। আমার চোখ জ্বালা করছিল, মাথা ব্যথা করছিল, আমার পড়াশোনায় মারাত্মক ক্ষতি হচ্ছিল, আমি মানসিকভাবে একেবারেই ভেঙে পড়ছিলাম। অবশেষে সাত দিনের দিন আমার একটু ঘুম হল, আমি ঘুমালাম। কিন্তু রাত ঠিক তিনটার সময় খুব অদ্ভুতভাবে আমার ঘুম ভেঙে গেল। মনে হল কেউ আমাকে ধাক্কা দিয়ে খাট থেকে বসিয়ে দিল। আমি ধরফর করে উঠে বসলাম, বুকটাও ধরফর করছিল। আমি জীবনেও এভাবে ঘুম থেকে উঠিনি, তবু আমি নিজেকে বুঝালাম অন্তত দেড় দুই ঘন্টা তো ঘুমাতে পেরেছি, এটাই অনেক। কিন্তু এরপরের দিনগুলো আমার আবার ঘুম আসত না। সপ্তাহ পার হয়ে গেল, আমার অবস্থা এতটাই খারাপ হলো যে আমি হাঁটা চলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেললাম প্রায়। আমি বাধ্য হয়ে একজন ডাক্তারের কাছে গেলাম। উনি আমার অবস্থা দেখে আমাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে পাঠালেন। আমি সাইকিয়াট্রিস্টের কাছে গেলাম, উনি আমার কথা শুনে বললেন আমার নাকি অ্যাংজাইটি আর ডিপ্রেশন হয়েছে। উনি আমাকে ঘুমের ওষুধ দিলেন আর কিছু মানসিক প্রশান্তির ওষুধ দিলেন। আমি রুমে এসে ওষুধ খেলাম। ওষুধ খাওয়ার পর আমার ঘুম আসত ঠিকই, কিন্তু রাতে তিনটার সময় আমি একাই বিভিন্নভাবে ঘুম থেকে জেগে উঠতাম। মনে হতো কেউ যেন জোর করে আমাকে জাগিয়ে দিচ্ছে। এরপর আর এক ফোঁটা ঘুমও আসত না। আমি আবার ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল আমার সমস্যা তো ঠিক হচ্ছে না। ডাক্তার আমার ওষুধের ডোজ ডাবল করে দিলেন। আমি ফিরে এসে ডাবল ডোজ খেলাম, কিন্তু ফলাফল সেই একই। রাত তিনটায় ঘুম ভেঙে যেত, আর এরপর থেকে আমার ওষুধ খেয়েও ঘুম আসা বন্ধ হয়ে গেল। আমার ইউনিভার্সিটিতে প্রচুর ক্লাস মিস হচ্ছিল। আমি ভাবতাম রাতে তো ঘুমাইনি, দিনের বেলা হয়তো একটু ঘুম আসবে, তাই ক্লাসে যেতাম না। আমার অ্যাটেন্ডেন্স একদম কমে গিয়েছিল। এদিকে আমার মনে হতো আমার আশেপাশে কোনো মানুষ না থাকুক, মানুষের উপস্থিতি আমার সহ্য হতো না। আপনারা তো জানেনই ঢাকার অনেক কমার্শিয়াল এলাকা রাতে একদম ফাঁকা হয়ে যায়। আমি রাতে বেরিয়ে পড়তাম, আমি একা। এলাকাগুলোতে চলে যেতাম, জায়গাগুলোতে রাতে একদম অন্ধকার নীরব থাকত, শুধু কিছু রাস্তায় কুকুর ঘুরে বেড়াত। আমি অন্ধকার ফুটপাথে বসে থাকতাম, সারা রাত একা বসে থাকতাম। সকাল হওয়ার ঠিক আগে দিয়ে আমি হোস্টেলে ফিরতাম। আমি আবার ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার এবার বললেন যে আমার শুধু ডিপ্রেশন। উনি ওষুধের ডোজ আরো বাড়িয়ে দিলেন, কিন্তু আমার কোনো উন্নতি হল না। এর মধ্যে আমার আরেকটা নতুন সমস্যা শুরু হল। আমি যে অল্প কিছুক্ষণ ঘুমাতাম, তখন আমি খুব অদ্ভুত স্বপ্ন দেখতাম। স্বপ্নগুলো এত বাস্তব মনে হতো যে আমি বুঝতেই পারতাম না এটা স্বপ্ন। আর যখন আমার ঘুম ভাঙত, তখন আমার মনে হতো আমি ওই স্বপ্নের ভেতরেই আটকা পড়ে আছি। আমি প্রচন্ড প্যানিক করতাম, ঘামতে থাকতাম। আমার মনে হতো আমি স্বপ্নের ভেতরে আটকা পড়ে গেছি আর বের হতে পারছি না। এর সাথে শুরু হল সময়ের সেন্স হারিয়ে ফেলা। আমার মনে থাকতো না কিভাবে সময় পার হয়ে যাচ্ছে। একদিন আমার সাথে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হলো। শুক্রবার দিন আমি ইউনিভার্সিটি থেকে ফিরে রাতে ওষুধ খেয়ে ঘুমালাম। সেদিন আমার ছোট একটা পরীক্ষা ছিল। শুক্রবারে সাধারণত পরীক্ষা থাকে না ইউনিভার্সিটিতে, কিন্তু স্যার ব্যস্ত থাকায় সেদিন পরীক্ষাটা নিয়েছিলেন। আমি সকালে উঠলাম, নাস্তা করলাম, কিছু অ্যাসাইনমেন্ট করলাম, বন্ধুদের সাথে কথা বললাম, হোয়াটসঅ্যাপে কথা বললাম। এভাবেই আমার শুক্রবারের পরের দিন অর্থাৎ শনিবার দিনটা পার হল। রবিবারও এভাবেই পার হল। সোমবার দিন আমি আবার ওষুধ খেয়ে ঘুমালাম। যখন ঘুম ভাঙল, তখন আমি খুব খুশি। ভাবলাম, যাক আজ তো বেশ ভালো ঘুম হয়েছে। আমি রেডি হয়ে ইউনিভার্সিটি গেলাম। ফিরে এসে আবার ওষুধ খেয়ে ঘুমালাম। পরের দিন সকালে আমি উঠে দেখি আমার রুমমেটরা সবাই ঘুমাচ্ছে, আমার ক্লাসমেটও ঘুমাচ্ছে। আমি ভাবলাম আজ তো মঙ্গলবার, সকাল সাড়ে আটটায় আমাদের ক্লাস, এতক্ষণ তো কারোর ঘুমানোর কথা না। আমি তাড়াহুড়ো করে ফোনটা হাতে নিলাম। ফোনের স্ক্রিনে তাকিয়ে আমার চোখ কপালে উঠে গেল। ফোনে দেখাচ্ছে আজ শনিবার, মঙ্গলবার হওয়ার কথা কিন্তু আজ শনিবার। আমি ভাবলাম আমার ফোনের ডেট আর টাইম হয়তো নষ্ট হয়ে গেছে বা উল্টোপাল্টা হয়ে গেছে। আমি গুগলে গিয়ে ডেট চেক করলাম, সেখানেও শনিবার। আমি আস্তে আস্তে বন্ধুদের ফোনগুলো নিয়ে চেক করলাম, সবার ফোনেই শনিবার দেখাচ্ছে। আমার মাথা কাজ করছিল না। আমি তিন দিন পেছনে কিভাবে গেলাম? আমার তো সব মনে আছে। আমি গত তিন দিনে কার সাথে কি কি কথা বলেছি, কি খেয়েছি, কোন অ্যাসাইনমেন্ট কিভাবে করেছি, সব আমার পরিষ্কার মনে আছে। আমি পাগলের মতো আমার ফোনের কল লক চেক করতে লাগলাম। আমি কাউকেই ফোন করিনি, কোনো মেসেজ পাঠাইনি। আমি ল্যাপটপ খুলে আমার অ্যাসাইনমেন্টের ফোল্ডার চেক করলাম, সব পেন্ডিং। আমি কিছুই করিনি। আমার মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাচ্ছি, এটা কিভাবে সম্ভব। ওই দিনগুলোতে আমার আরো একটা বড় পরিবর্তন এসেছিল। আজান শুনলে আমার প্রচন্ড বিরক্তি লাগত, আমি আজান সহ্য করতে পারতাম না। আজান শুরু হলেই আমি কানে হেডফোন লাগিয়ে জোরে গান ছেড়ে দিতাম। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই কাজটা আমার কাছে একদম স্বাভাবিক মনে হতো। আমার ভেতরে কোনো অনুশোচনা কাজ করত না যে আমি আজানের সময় গান শুনছি। আমি নামাজ পড়াও একেবারেই ছেড়ে দিয়েছিলাম। সময়েরই গোলমালের পর আমার শরীর একেবারে দুর্বল হয়ে যেতে লাগলো। আমি ঠিকমতো হাঁটতেও পারতাম না। কারোর সাথে কথা বলতে গেলে আমার কষ্ট হতো। আমাকে অনেক চিন্তা করে মাথায় শব্দ সাজিয়ে তারপর কথা বলতে হতো। আমার কাছে কোনো কিছুই আর মজার লাগত না। হাসি তো একদম হারিয়েই ফেলেছিলাম। এমনকি আমার শরীরের চামড়ায়ও কোনো অনুভূতি যেন কাজ করত না। মনে হতো আমি জ্যান্ত একটা লাশ। আমি বাধ্য হয়ে আবার ডাক্তার পরিবর্তন করলাম। শুধু সাইকিয়াট্রিস্ট আমার আগের ওষুধ প্রেসক্রিপশন দেখে তো মাথায় হাত দিলেন। উনি বললেন, ভাই আপনি যে ডোজের ওষুধ খাচ্ছেন তাতে তো আপনার 24 ঘন্টা ঘুমিয়ে থাকার কথা, আর আপনি বলছেন আপনার ঘুম আসে না। উনি আমার কিছু ওষুধ বদলে দিলেন, কিন্তু কোনো লাভ হল না। একদিন আমি খুব কষ্ট করে নামাজের ওয়াক্তে উজু করে নামাজে দাঁড়ালাম, কিন্তু আল্লাহু আকবর বলে হাত বাঁধার পর আমি সব ভুলে গেলাম। আমার মাথা একদম ব্ল্যাঙ্ক। নামাজে কি পড়তে হয় আর কিছুই আমার মনে আসছিল না। আমি অনেক চেষ্টা করলাম মনে করার, কিন্তু পারলাম না। এরপর আমার রুকুতে যেতে প্রচন্ড ভয় লাগতে শুরু করলো। আমার মনে হচ্ছিল আমি যদি রুকুতে যাই তাহলে খুব জোরে ফ্লোরে পড়ে যাব, আর আমার মাথায় প্রচন্ড আঘাত লাগবে। আমি যদি সিজদায় যাই তাহলে হয়তো আর উঠতেই পারবো না। এই কারণেই আমি নামাজ পড়াই ছেড়ে দিলাম। আমার খাওয়া দাওয়াও একদম বন্ধ হয়ে গিয়েছিল। প্রচন্ড ক্ষুধা লাগত, কিন্তু খাবারের দিকে তাকালে আমার বমি আসত, ক্ষুধা একদম মরে যেত। আমি সারাদিন হয়তো খুব কষ্টে অর্ধেকটা রুটি খেতাম। আমি বসে থাকতে হঠাৎ করে কেমন যেন অজ্ঞান হওয়ার মতো হয়ে যেত, ব্ল্যাক আউট হয়ে যেত সব। কিছুক্ষণ পর আবার হুশ ফিরলে আমি ভাবতাম যে আমার কি হচ্ছে। এই কয়েক মাসে আমার ওজন প্রায় 12 কেজি কমে গিয়েছিল। আমি কঙ্কাল হয়ে গিয়েছিলাম। আমার সেমিস্টার ফাইনাল ঘনিয়ে আসছিল, কিন্তু আমার যে অবস্থা, আমি বইয়ের দিকে একটু তাকাতে আমার মাথা ঘুরতে শুরু করত। আমি কিছুতেই ফোকাস করতে পারছিলাম না। আমি হোস্টেলে কাউকে কিছুই জানাইনি। আমি ঠিক করলাম আমি সেমিস্টার ড্রপ দিয়ে বাড়িতে চলে যাব। আমি ইউনিভার্সিটিতে গিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম। ওই সময় আমাদের ইউনিভার্সিটির একজন স্যার, যিনি বেশ ধার্মিক মানুষ ছিলেন, উনি আমাকে ডাকলেন। উনি জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এদিকে এসো তো, তুমি সেমিস্টার ড্রপ কেন দিচ্ছ? আমি বললাম, স্যার আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, আমি বাড়ি যেতে চাচ্ছি। স্যার আমার চোখের দিকে তাকিয়ে বলল, বাবা তুমি তোমার মেডিকেল ট্রিটমেন্ট করাচ্ছ করাও, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার সাথে অন্যরকম কিছু সমস্যা আছে, তুমি পাশাপাশি রোহানি চিকিৎসাও করাও। আমি স্যারের কথা শুনে চমকে গেলাম। আমি শুধু মাথা নেড়ে বললাম, জি স্যার। আমি ফর্ম জমা দিয়ে যখন হোস্টেলে ফিরলাম তখন ঘড়িতে দেখি সেই 3টা বাজে। আমি বুঝতে পারলাম না দিন থেকে হঠাৎ করে 3টা কিভাবে হয়ে গেল। যাই হোক, আমি ছুটি নিয়ে খুলনায় আমার বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর নতুন আর একটা সমস্যা শুরু হলো। আমি হঠাৎ করে দেখতাম আমার জামা কাপড়ে রক্তের ছিটা লেগে আছে। কোথা থেকে এই রক্ত আসতো তা আমি জানতাম না। মানুষজন বলতে শুরু করলো যে আমার উপর নাকি কেউ কালো জাদু করেছে। আমি খুলনা একজন ভালো হুজুরের কাছে গেলাম। উনি আমাকে দেখে বললেন, না এটা কোনো কালো জাদু নয়, কোনো একটা জিনিস কোনো একটা কারণে আমার উপর নিজে থেকেই ভর করেছে। আমি উনাকে কারণটা স্পষ্ট করে বলার জন্য বললাম, কিন্তু আমার মাথায় একটাই কথা ঘুরছিল, ওই হাড়ের বাক্স বাইরে রাখার ঘটনাটা, ওটা দিয়েই তো সবকিছু শুরু হয়েছিল। হুজুর বললেন উনি কারণটা নিয়ে এখন আর কোনো আলোচনা করবেন না। বাড়িতে কিছুদিন থাকার পর আমি আবার ঢাকায় ফিরে এলাম। ঢাকায় আসার পর আমার ঘুম কিছুটা স্বাভাবিক হলো, স্বপ্ন দেখাও বন্ধ হয়ে গেল। কিন্তু খুলনায় থাকতে আমি আমাদের মহল্লার একজন ইমাম সাহেবের কাছ থেকে একটা তাবিজ নিয়েছিলাম। আমি এমনিতে হিসেবে বিশ্বাস করি না, কিন্তু আমার অবস্থা এতই খারাপ ছিল যে আমি বাঁচার জন্য যে কোনো কিছু করতে রাজি ছিলাম। তাবিজটা সুতো এমন ভাবে বাঁধা ছিল যে গিট না খুললে গলা থেকে খোলাই সম্ভব নয়। আমি তাবিজটা গলায় পরে ঘুরতাম। এক রাতে আমি খুব ভয়ানক একটা স্বপ্ন দেখলাম। দেখলাম খুব অদ্ভুত আর বিপর্ষ চেহারা একটা প্রাণী মানুষের একটা লাইনে দাঁড় করিয়ে রেখেছে। প্রাণীটা সবার কাছে যাচ্ছে আর ভারী গলায় প্রশ্ন করছে। স্বপ্নের ভেতরে সেই প্রাণীটা কি যেন বলছিল সে মানুষের লাইনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছিল, তুমি কি মুসলমান? আমি ঘুমের ঘরে অবাক হচ্ছিলাম, একটা শয়তান কেন এভাবে কথা বলছে? পরে আমি হুজুরের কাছে শুনেছিলাম, শয়তানরা মানুষের মনের ভয়কে কাজে লাগানোর জন্য মাঝে মাঝে এমন সব কথা বলে যাতে করে মানুষ দুর্বল হয়ে পড়ে, যা শুনলে পরিবেশটারও গম্ভীর আর ভয়ঙ্কর হয়ে যায়। আমার কাছে ওই কথাগুলো মুহূর্তের মধ্যেই কেমন যেন একটা মৃত্যু পরোয়ানার মতো মনে হল। যে লোকই বলছিল, হে আমি মুসলমান, ওই প্রাণীটা তাকে দেখে খুব ভয়ঙ্কর আর বিকট শব্দে চিৎকার করছিল। আমি ভয়ে অন্যদিকে তাকালাম, দেখলাম একপাশে হাজার হাজার মেয়ের কাটা মাথা পড়ে আছে, আর সেই কাটা মাথাগুলো থেকে ভয়ঙ্কর সব আওয়াজ আসছে। হঠাৎ ওই প্রাণীটা আমার সামনে এসে দাঁড়ালো, সে আমার গলার দিকে তাকালো। এরপর সে একটানে আমার গলা থেকে ওই ইমাম সাহেবের দেওয়ার তাবিজটা ছিঁড়ে ফেলে দিল। তাবিজটা ছিঁড়ে দেওয়ার সাথে সাথেই আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমার গায়ের উপর কোনো লেপ বা কম্বল নেই। শীতের রাত, প্রচন্ড ঠান্ডায় আমার জমে যাওয়ার কথা, কিন্তু আমি দর দর করে ঘামছিলাম। আমি ভাবলাম ঘুমের ঘরে হয়তো আমি নিজেই লেপ ফেলে দিয়েছি। আমি হাত বাড়িয়ে লেপটা টানতে গেলাম, হঠাৎ আমার হাতে শক্ত কিছু একটা ঠেকলো। আমি মোবাইল চালিয়ে দেখলাম এটা আমার সেই তাবিজটা যেটা ইমাম সাহেব আমাকে দিয়েছিলেন। তাবিজটার গিট এখনো তেমনি বাঁধা আছে, কিন্তু সেটা আমার গলা থেকে খুলে হাতের কাছে বিছানায় পড়ে আছে। গিট না খুলে এটা কিভাবে গলা থেকে বের হলো তা ভাবতেই আমার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। ঢাকায় ফিরে আসার পর আমার রুমে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু হলো। আমার মনে হতো কেউ আমার রুমের দরজা খুলে ভেতরে উঁকি দিয়ে চলে গেল। আমি দৌড়ে গিয়ে রুমমেটদের জিজ্ঞাসা করতাম, কে আমার দরজায় উঁকি দিল? ওরা বলল, কেউ তো দরজা খোলেনি। আমি স্পষ্ট দরজার আওয়াজ পেতাম, আমার হাত থেকে জিনিসপত্র গায়েব হয়ে যেত। হয়তো কলম চাবি হাতে নিয়ে বসে আছি, একটু অন্যমনস্ক হয়েছি আর জিনিসটা হাওয়া হয়ে যেত, অনেক খুঁজলেও আর পাওয়া যেত না। আর একটা অদ্ভুত ব্যাপার ছিল, খুলনায় আমি যে হুজুরের কাছে চিকিৎসা করেছিলাম ওনার রুমে একটা বিশেষ সুগন্ধির আগরবাতি জ্বলত। ঢাকায় আসার পর থেকে আমি সব জায়গায় সুগন্ধি পাচ্ছিলাম, আমার মনে হতো সুগন্ধিটা আমার পাশ থেকেই আসছে। একদিন আমি ইউনিভার্সিটিতে হাঁটছিলাম, ওই ধার্মিক স্যারের সাথে আমার দেখা হয়ে গেল। স্যার আমাকে দেখে বললেন, বাবা তোমার শরীর এখন কেমন? আমি বললাম, জি স্যার, আগের থেকে কিছুটা ভালো। স্যার তখন আমাকে বললেন, ওনারা তোমাকে কোনো তাবিজ দিয়েছেন? আমি বললাম, জি স্যার দিয়েছে। স্যার বললেন, আমাকে দেখাও তো। আমি স্যারকে তাবিজটা দেখালাম। স্যার তাবিজটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখলেন, তারপর আমার চোখের দিকে তাকিয়ে বললেন, বাবা তুমি কি জানো এই তাবিজের মাধ্যমে ওই হুজুর ওনার একটা মোয়াক্কেল বা জিন তোমার সাথে পাহারাদার হিসেবে জুড়ে দিয়েছেন, এই জিনটা সারাক্ষণই তোমার সাথে থাকে। স্যারের কথা শুনে আমার মাথার ভেতরে যেন সব উল্টোপাল্টা হয়ে গেল, কিন্তু কিছু জিনিস পরিষ্কার হয়ে গেল। আমি বুঝতে পারলাম কেন আমি সারাক্ষণ ওই আগরবাতির সুগন্ধি পাচ্ছিলাম, কারণ ওই হুজুরের দেওয়া মোয়াক্কেলটা আমার সাথেই ছিল। আমি এমনিতেই তাবিজ টাবিজ খুব একটা বিশ্বাস করতাম না। আমি ভাবলাম আমি তো আল্লাহর কাছে সাহায্য চাইব, সেখানে আমি একটা তাবিজ গলায় ঝুলিয়ে রাখছি, আবার একটা জিনের পাহারা নিয়ে ঘুরছি, এটা তো সম্পূর্ণ শিরক। আমি স্যারকে বললাম, স্যার এটা আমি রাখবো না। আমি তাবিজটা তখনই গলা থেকে খুলে নিলাম আর সেটা নষ্ট করে দিলাম। তাবিজটা নষ্ট করার পর মুহূর্তে থেকেই ওই আগরবাতির সুগন্ধি আসা চিরতর বন্ধ হয়ে গেল। এরপর থেকে আমার জীবনে ঘটা ওই ছোটখাটো অদ্ভুত ঘটনাগুলো আস্তে আস্তে কমতে শুরু করলো। 2021 সালের শেষের দিকে আমার জীবনের ওই অধ্যায়গুলো শুরু হয়েছিল, আর 2023 সালের শুরুর দিকে এসে আমি অবশেষে ওই ভয়ঙ্কর জগৎ থেকে পুরোপুরি বের হতে পেরেছিলাম। আমার ঘুম স্বাভাবিক হয়েছিল, আমার মেজাজ ঠিক হয়েছিল, আমি আবার আগের মতো হাসি খুশি জীবনে ফিরে এসেছিলাম। আমি জানি এই ঘটনাগুলো অনেকের কাছেই হয়তো অবিশ্বাসযোগ্য মনে হবে, কিন্তু ওই যে পরিস্থিতির ভেতর দিয়ে যে যায় শুধু সেই যন্ত্রণা কতটা ভয়াবহ তা বোঝে। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আর সঠিক পথ অনুসরণ না করলে আমরা যে কত সহজে শয়তানের ফাঁদে পা দিই তা আমরা নিজেরাও জানি না। এই ছিল আমার জীবনের ঘটনা। আমি আজও জানি না আমার উপরে কি ভর করেছিল, কেনই বা ভর করেছিল, কিন্তু সব থেকে ভালো এক্সপ্লেনেশন যেটা আমি দেব সেটা হচ্ছে, যেহেতু আমি সেখানে খাবার রেখেছিলাম তাই সেখান থেকেই কোনো কিছু হয়তোবা আমার পিছু নিয়েছিল। এই ছিল আমার জীবনের ঘটনা। আমি অনেকদিন ধরেই food.com শুনি, ভাবতাম আমার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। আজ সুযোগ পেলাম, আমার এই ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। এই বলে হাসিব ভাই তার ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আমার আজকের ঘটনা। আশা করি ফিরে আসব নতুন কোন এপিসোডে নতুন কোন ঘটনা নিয়ে। আপনাদের কাছে ঘটনাটি কেমন লাগলো তা আমাদেরকে জানাবেন। দ্রুতই ফিরে আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূত.com এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
তারপরেও আমাকে যে সময় দিচ্ছেন এটা বিরাট ব্যাপার, এবং এই জন্য অনেক 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 থ্যাঙ্কস। এই খেলার ফাঁকে ফাঁকে আবারও ভূত.com শোনা, এটা তো কষ্টেরই। যাই হোক, এবার আরো একটি অডিও ক্লিপ, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালো আছেন আর সব সময় ভালোর তলে। তো যাই হোক, আমিও ভালো আছি। 2010 থেকে শুরু করে এই অবধি আপনার সঙ্গে থাকতে পেরে, তো আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে আমাদের গ্রামে ঘটে যাওয়া ইমাম সাহেবের সঙ্গে একটি ঘটনা। ঘটনাটি জানি না কেমন ভয়ঙ্কর, কিন্তু বাস্তব। কুষ্টিয়া জেলার কোন একটা প্রত্যন্ত গ্রামে আমাদের গ্রাম। ঠিক রাস্তা থেকে একটু নেমে গেলে মসজিদ। মসজিদের সামনেই এক উঁচু ঈদগাহ, অনেক বড়। তার ডান পাশে সঙ্গে কবরস্থান। প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের আমাদের ছোট্ট গ্রামে অনেক সাজানো গোছানো। চারিদিক থেকে মানুষ এসে মসজিদে নামাজ পড়ে, কারণ মসজিদটা হচ্ছে গ্রামের ঠিক মাঝখানে। আর এই এত বড় কবরস্থানের পাশে হওয়ার জন্য জায়গাটা অনেক ভয়ঙ্কর। উঁচু উঁচু বাঁশ বা গান আরো বিভিন্ন গাছ থাকার কারণে সন্ধ্যা লাগার আগেই অন্ধকারে ছেয়ে যায় আমাদের কবরস্থানটি। সেজন্য মানুষ ঈশার নামাজ আসতে অনেক ভয় পেত, এমনকি ফজরেও মানুষ আসার সংখ্যা অনেক কম থাকত। ঠিক ইমাম সাহেবের ক্ষেত্রেও তেমনটা। সেজন্য মসজিদ কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ইমাম সাহেব মসজিদের কোন একটা রুমে থেকে ফজরের নামাজ সকালে উঠে এখানে পড়াবে। আমি আগেই বলি, ইমাম সাহেব হচ্ছে মধ্যবিত্ত পরিবার, অনেক কৃষি নির্ভর হওয়ার কারণে সারাদিন মাঠে আবাদ করত আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। তো ঠিক যা সিদ্ধান্ত নেয় মসজিদ কমিটি, যা একটা রুম নির্ধারণ করে দেয়, সেখান থেকে ইমাম সাহেব নামাজ পড়াবেন এবং রাত্রে অবস্থান করবেন। যেহেতু আমাদের গ্রামেই তার বাসা, শুধুমাত্র ফজরের নামাজ পড়ানোর স্বার্থে তাকে রাত্রে থাকার ব্যবস্থা করা হয়। আর মসজিদের সঙ্গে ইতিকা গুরুস্থান হওয়াতে সহজে কেউ থাকতে চাইত না, যদিও আমাদের গ্রামে স্থানীয় হওয়ার কারণে সে সেই বিষয়টিকে পাত্তাই দেয়নি, সে সহজেই রাজি হয়ে যায়। তো প্রতিদিনের মতোই সেদিনও এশার নামাজের পরে আমরা সবাই চলে যাই। আমরা যাওয়ার পরে ইমাম সাহেব একা হয়ে যায় এবং ঘুমের প্রস্তুতি নেওয়া শুরু করে। তো ইমাম সাহেব করত কি, রোজ নামাজের পরে কিছু তসবিহ কিছু তেলাওয়াত করে তারপর ঘুমের প্রস্তুতি নিত। তো প্রতিদিনের নেই সেদিনও সেম তাই করলো, কিছু তসবিহ কিছু তেলাওয়াত পরে ঘুমানোর তেয়াত করলো। ইমাম সাহেবের একটা খুব ভালো অভ্যাস ছিল, সে প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করত। তো সেদিনও ঘুম থেকে ওঠে প্রায় 11টার দিকে ঘুম থেকে ওঠার পরে নামাজের নিয়াত করে যে যাই একটু উজু করে ফ্রেশ হয়ে নামাজ পড়বে। তো হঠাৎ তার ঘড়ির দিকে লক্ষ্য হয় যে 11:10 কিংবা 15 মিনিট। তো এই জন্য সে আর তখন নামাজ আদায় করে না যে আর একটু রাত গভীর হোক, 12টা কিংবা 1টার দিকে সে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এই বলে বিছানায় গিয়ে সে ঘুমিয়ে পড়ে। তো হঠাৎ দেখে ছাদের উপর থেকে কেমন মানুষের হাঁটা চলার শব্দ, বাহিরে কারা যেন পানি উঠাচ্ছে, অজু করছে, আবার অনেক ট্যাপ চলছে, এমন একটা চারিদিকে এমন শব্দ। সে ভাবছে হয়তো আমি অনেকক্ষণ ঘুমিয়ে গেছি, হয়তো ফজরের ওয়াক্ত হয়ে গেছে, হয়তো মুসল্লিরা মসজিদে চলে এসেছে, আমি কি আজান কখন দেব বা নামাজ কখন পড়াবো, এই চিন্তায় উঠে গিয়ে সে দ্রুত মাইক অন করে আজানের প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ তার কি মাথায় এসেছে যে বাইরে এত অন্ধকার, একটু বাহিরে তাকায়। তো সে যেটা দেখছে আর কি, বাহিরে তাকিয়ে দেখে টিউবওয়েলের কাছে, টিউবওয়েলের যে হাতলটা অটোমেটিক ওঠানামা করছে, মনে হচ্ছে কেউ একজন অনেক উঁচু সাদা কাপড় পরা আর অনেক অনেক মানুষ বাহিরে হাঁটাচলা করছে এমন আর কি। সে বিষয়টা দেখে অবাক হয়ে যায়, আর হাট মানে ট্যাপ চলছে, মানুষ যাতায়াত করছে মনে হচ্ছে, কিন্তু কাউকে দেখা যায় না। আবার মনে হচ্ছে মসজিদের মধ্যে অনেক মানুষ ঢুকে নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, কথাবার্তা বলছে, কি ভাষায় কথা বলছে এটা সে বুঝতে পারছে না। সে রীতিমতো কেমন একটা পরিবেশ চলে যায়, ভয় পাওয়া শুরু করে। তো সে চুপচাপ কোনো কথা না বলে সে এতটুকু ভাবছে যে এখানে থাকাটা আমার এখন ঠিক হবে না, মসজিদের কোনো এক কোনায় গিয়ে বসে পড়ে চুপচাপ। তো মসজিদের বসে যখন সে ওখানে বসে, তার যত কিছু আছে আর কি, তার মাথায় এতটুকু কাজ করছে, হয়তো ফেরেশতা আসে, জিন আসে, যারা নামাজ আদায় করে, সেম হয়তো এমনটাই কিছু। সেজন্য কোনো এক কোনায় গিয়ে বসে সে তুসবিতে লত করতে থাকে। তো সে বুঝতে পারছে যে তার পাশে অনেক মানুষ হাঁটাচলা করছে, চারিদিকে সাউন্ড হচ্ছে, জানালা উঠানো নামানো, ছাদে হাঁটাচলা করা। সে মূলত ভয় পাওয়াই শুরু করে যে কি হচ্ছে। সে চাচ্ছিল যে সে এখান থেকে যেভাবে পারুক ইমাম রুমে চলে যাবে, যে সেখানে দরজা বন্ধ করে তারপরে যদি সকাল হয় তখন সে বেরোবে। কিন্তু এই সাহসটা করে আর এগোনোর ক্ষমতা তার হচ্ছিল না। সে একাধারে সেখানে বসে তসবিহ তিলাওয়াত করছে। হঠাৎ একসময় পেছনে কি একজন তার কাঁধে হাত দিয়ে এমনটা বলে তাকে নামাজ পড়ানোর জন্য। সে জাস্ট অবাক হয়ে তার মুখের দিকে তাকায়, দেখে অনেক লম্বা একজন মানুষ, প্রায় মসজিদের ছাদ মাথায় ঠেকে যাবে এমন এমন অবস্থা। দেখে সে অনেক ভয় পায়। ভয় পাওয়ার পরে সে তাকে বলে যে আপনি কে? তখন বলে আমরা কে সেটা তোমাকে জানার প্রয়োজন নেই, তুমি একটা কাজ করো, তুমি নামাজ পড়াও আমাদেরকে, একটু নামাজ পড়াও। তো তখন সে নামাজ পড়ে। নামাজ পড়ার পরে তাকে বলে যে এবার তুমি যেতে পারো, কিন্তু সে এতটাই ভয় পেয়েছে সে কোথায় যাবে কি যাবে সেটা বুঝতে না পেরে সেখানে বসে পড়ে। তো সেখান থেকে একজন এগিয়ে আসে লম্বা ব্যক্তির মধ্যে, এগিয়ে এসে বলে যে শোনো, তুমি একটা কাজ করো, তুমি আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাও। তো সে বলছে আমি কি তেলাওয়াত করবো? বলছে তুমি যেটা পারো। তো কি ভাববো, কি করবো, কি ভাববো, কি ভাববো, এই ভাবতে ভাবতে সে অনেক কনফিউশনে চলে যায় যে কি শোনাবে। মানে এমন একটা সিচুয়েশন, ইমাম সাহেব বলে যে তার কিছু মনে পড়ছে না, এমন একটা অবস্থা। তো যখন কিছু মনে পড়ছে না তখন রাগানে তখনটা পড়ে, তুমি যাই পারো সেটা শোনাও, আমরা শুনতে চাই, তুমি এখানকার ইমাম, তোমার দায়িত্ব আছে। তো ওদের একটু জোরে কথাতে ইমাম সাহেব আরো বেশি ভয় পেয়ে যায়। তো একজন সেখান থেকে এসে তাকে সান্ত্বনা দেয়, তুমি টেনশন করো না বা তুমি চিন্তা করো না, আমরা তোমার কোনো ক্ষতি করব না, আমরা এই কবরস্থানের কাছেই থাকি, আমরা এখানে নামাজ পড়ে, তো তুমি সেভাবে জানো না, তোমার কোনো ক্ষতি হবে না। তো এমন অবস্থায় তাদেরকে কুরআন তেলাওয়াত যতটুকু পারে শোনাই। শোনানোর পরে তাকে বলে যে তুমি কি চাও বলো। তো জাস্ট এতটুকু বলে যে আপনারা এখান থেকে চলে যান, আমি এইটাই যে আমাকে আপনারা ছেড়ে দিন আর আপনারা এখান থেকে চলে যান। তো এইটাতে তারা একটু অখুশি হয়ে আমাদেরকে মসজিদ ছেড়ে চলে যেতে বলছে। তো তখন বলে যে দেখেন, আমি আপনাদেরকে জাস্ট এতটুকু বলছি যে আমি আমি আপনাদেরকে নামাজ পড়াতে ইচ্ছুক, আমি এত কিছু জানি না, আপনারা জাস্ট আমাকে ছেড়ে দিন, আপনারা যান কিংবা না দেন, আমি নিতে পারছি না। তো অনেক মানে কাকুতি মিনতি করে। তো ওরা বারবার একটা কথাই বলতে থাকে যে দেখো, আমি কোনো তোমার ক্ষতি করব না, তুমি ভয় পেও না, এখানে ভয় পাওয়ার কিছু নেই, আমরাও আল্লাহর তৈরি, তুমি যেমন আল্লাহর বান্দা আমরাও আল্লাহর বান্দাই, আমরা আল্লাহর ইবাদত করি, আমরা ইবাদত করতে এসেছি, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তো এই বিষয়টা খুব স্বাভাবিক হওয়ার পরও সে নিতে পারছে না, কারণ এটা তো সে কখনো এই পরিস্থিতির আগে শিকার হয় না। সে যদি বা নতুন এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য এটা অনেক কঠিন হয়ে যায়। তো তারপরে সে আর কি বলবে মনে নেই, হঠাৎ সকালবেলায় দেখে যে এই যখন মানে ফজরের নামাজের ওয়াক্ত হয় তখন মানুষ এসে দেখে সে ফ্লোরে আছে, পড়ে আছে। তো সবাই তাকে ডাকে, জ্ঞান ফিরে না, তখনও তার জ্ঞান ফিরে না। আর পরে ওইখানে মসজিদের এক পাশে তাকে রেখে দেয় সবাই ফজরের নামাজ আদায় করার পরে। আমাদের গ্রামের বাজারে একটা ডিসপেন্সার আছে, সেখানে নিয়ে যাই। তো সেখানে ফার্মেসি থেকে তাকে বিভিন্ন রকম ট্রিটমেন্ট দিয়ে জ্ঞান ফেরানো হয়, ছোট ট্রিটমেন্ট যেটা প্রাথমিক চিকিৎসা বলা হয়। তো দেওয়ার পরে সে কোনো কথা না বলে কি হয়েছে না হয়েছে কিচ্ছু বলে না, কাউকে কিচ্ছু না বলে সে তার বাসায় চলে যায়। তো বাসায় চলে গিয়ে যাওয়ার পরে তার বউকে এই কথাটা বলে যে আমি এমন দেখেছি, আজকে রাত্রে আমার সঙ্গে এই হয়েছে, আমি কি করব। তো ওর বউ তখন ওকে স্বাভাবিকভাবে বলে, এগুলো আর কাউকে কিছু বলার দরকার নেই, এগুলো আপনি আপনার মধ্যে রাখেন। তো সে তার মতোই করেই রাখে, এগুলো আর কাউকে কিছু বলার প্রয়োজনই মনে করে না। যেহেতু সে মধ্যবিত্ত পরিবার, তার দুইটা গরু ছিল, সে নাঙ্গল দিত মাঠে জমিতে, কিষানের জমিতে, কৃষি পরিবার। তো সে প্রতিদিনের ন্যায় সেদিনও ওই মসজিদ থেকে নামাজ শেষ করে, সে তো নামাজ পড়ার সুযোগ পায়নি, তার জ্ঞান ফেরার পরে সে সেখান থেকে যে আর কি নাঙ্গলের জন্য বের হয়ে যাবে। যাবে যখন সিদ্ধান্ত নিয়েছে, তখন তার বউ আবারও তাকে মনে করাই দেয় যে যেটা হয়েছে এটা কাউকে বলার দরকার নেই। তো সেটা সেদিনও কাউকে বলে না। তো পরের দিন যখন ঈশার নামাজের সময় হয়, সে তখন বলে যে আমি আজকে আর এখানে থাকবো না, আমার সঙ্গে কালকে অনেক কিছু হয়েছে, আমি বাসায় যেয়ে থাকবো। যে মসজিদ কমিটির লোক বলে, দেখেন এটা হয়েছে, এটা অ্যাক্সিডেন্ট, এটা প্রতিদিন হবে না, আপনি থাকেন আর আপনি আপনার শরীর বন্ধ করে ঘুমাবেন, এতে সমস্যা নেই। তো ঠিক আছে, সে তাই ভাবে যে শরীর বন্ধ করলে তো কোনো সমস্যার কথা না। তো সেদিন সে ঘুমায়, তো তার সঙ্গে সেদিন কিছুই হয় না, জাস্ট কিছু স্বপ্ন দেখে। তো সে স্বপ্ন দেখে এমনটা যে কিছু মানুষ তাকে এসেছে, চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে আছে, সবাই সাদা পোশাক, অনেক উঁচু, সে তাদের মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে না। তো সবাই জাস্ট একটা কথা বলে, দেখো তোমার সঙ্গে গতকালকে যেটা হয়েছে এটা কাউকে প্রকাশ করিও না, আর যদি বা যতজনকে প্রকাশ করেছো এটা তোমার মধ্যে রাখো, নয়তো এটা জানাজানি হয়ে গেলে আমাদের সমস্যা হবে, আমরাও এখানে নামাজ পড়ি, আমরা তোমার কোনো ক্ষতি চাই না। তো তুমি এমন কিছু করিও না যেন আমরা এখান থেকে যেতে বাধ্য হই। তো সে জাস্ট এটাই বলে যে ঠিক আছে, আমি এগুলো কাউকে বলি নাই, আমি কালকে বলবো না, তোমরা আমাকে কিছু করিও না। এইটাই স্বপ্নে দেখার এই মিনতিটাই করে প্রতিদিনের মতো। আর সে ঘুমায় যায়। আবার ঘুমানোর পরে যখন সকালে ঘুম থেকে উঠে, উঠে গিয়ে ওর বউকে আবার এই কথায় বলে যে আজকে আমি স্বপ্ন দেখলাম যে ওই মানুষগুলো এসেছিল, এসে আমাকে নিষেধ করছে। তো বলে যে ঠিক আছে, যখন নিষেধ করেছে তাহলে আর কাউকে বলবেন কেন, এগুলো কাউকে বলার দরকার নেই, আপনি আপনার মতো থাকুন। তো সে সেদিনও সকালে ওক দুটা গরু নিয়ে হাল চাষের জন্য মাঠে যায়। মাঠে যাওয়ার পরে এর মধ্যে প্রচুর তীব্রতা কাজ করতে থাকে যে আমি কি দেখলাম, কি ঘটছে আমার সঙ্গে। তো করে কি হালের যে গরুগুলো আছে এগুলোকে একটু গাছের ছায়াতে বসে, মানে গাছের ছায়াযুক্ত জায়গাতে বাঁধে, বেঁধে ওখানে রেখে দেয়। রেখে দিয়ে খাবার খেতে বসে, ওর বউর জন্য খাবার নিয়ে আসে। তো খাবার খেতে খেতে এই বিষয়ে আলোচনা করতে থাকে যে যদি এভাবে হতে থাকে তাহলে কি করব না করব, আমার দুটো গরু আছে, আমি চলবো কিভাবে, আমার জন্য এটা কষ্টকর হয়েছে, আমি তো ইমামতি ছাড়তে পারছি না, যেটা থেকে যতটুকু টাকা আসে সেটা তো আমার স্বার্থ, মানে সংসার চলে, এই স্বার্থর কাজটুকু যদি না করি তাহলে আমার সংসার চলবে কিভাবে। তো ওর বউ বলে যে দেখো এগুলো নিয়ে এত চিন্তা করে লাভ নেই, তুমি করতে থাকো, আল্লাহ যতদিন হায়াত মওত রাখছে ততদিন তো থাকবে। তো সে এই বিষয়ে আর কোনোভাবে গুরুত্ব দেয় না, ভাবে যে যেটা হবে হবে, যাই, আমি তো আল্লাহর ইবাদতই করছি আর তারা তো কোনো ক্ষতি করবে না। তো সিদ্ধান্ত নেওয়া হয় যে পরের দিন তার সঙ্গে একজন করে থাকবে, মানে মধ্য বয়স অনেক যুবক থাকে। তো ঈশার নামাজের পর সিদ্ধান্ত হয় যে একজন করে মানুষ ওই ব্যক্তি, মানে ইমাম সাহেবের সঙ্গে রাতে থাকবে, যেন ইমাম সাহেব ভয় না পায়। তো সেম একজন সিদ্ধান্ত নেওয়া হয় যে একজন যুবক থাকবে। তো রাত্রে পরামর্শ করে মসজিদ কমিটির লোক, করে একজনকে যুবককে রাখা হয়। একজন যুবককে যখন রাখে, তো যুবকটির নাম ছিল সাদ্দাম, এটা আর কি একটা তার আসল নাম না, সাদ্দাম বলে আমি বলি। তো সাদ্দাম এভাবে যখন তার সঙ্গে ঘুমাতে যায়, সাদ্দাম একটু মোবাইল চাপা অভ্যাস, তো ফোন টিপতেছিল, ফোন টিপতে টিপতে প্রায় অনেক রাতি হয়ে যায়, এবং সে ঘুমিয়ে যায় তিলত তিলত ছেড়ে। তো সে ফোনে আর কি গান জানে নাকি শুনতেছিল, হেডফোন কানের মধ্যে দিয়ে তিলত শুনতেও পারে। তো ও ঘুমিয়ে যায়। তো সাদ্দাম হঠাৎ বুঝতে পারে যে মসজিদের মধ্যে কেমন জানে একটা শব্দ হচ্ছে, চারিদিকে হাঁটা চলার শব্দ, যেটা অনেকটা ভয়ঙ্কর, ধুপধাপ ধুপধাপ করছে, টিউবওয়েল উঠানামার শব্দ, ট্যাবে পানি পড়ার শব্দ, মনে হচ্ছে অনেক মানুষ শোরগোল করে যেন মসজিদে প্রবেশ করছে। তো যদিও সে আগের দিনে যা শুনেছে যে ইমাম সাহেব এগুলো দেখে ভয় পায়, তো তার মধ্যে ভয় কাজ করতে শুরু করেছে, তাহলে কি আজকে আমি আজকে ইমাম সাহেবের জায়গায় বিপদে পড়ব। তো ওর দিক বেদিক না করে ইমাম সাহেবকে আর কি ডাক দেয় যে মলান সাহেব দেখেন তো কি হচ্ছে এখানে শব্দ কিসে। তো মৌলানা সাহেব তাদের ঘুম মানে ভাঙে ভেঙে উঠে দেখে যে হ্যাঁ, আজকে মসজিদের মতো অনেক শব্দ সুরকর শুরু হয়ে গেছে, হয়তো তারা নামাজের জন্য চলে এসেছে। তো ওকে তো বলে, তুই চুপ থাক, কোনো কথা বলিস না, যা হচ্ছে হোক তুই এখানে শুয়ে থাক। তো ও আর শুয়ে থাকতে পারে না, ও তখন ওর মধ্যে কিউরিয়াসিটি যা করে মানে জাগে যে দেখি তো আমি আজকে কারা। ও সেই মতোই আর কি জাস্ট উকি মেরে দেখতে যায়। তো দেখে যে ওকে একজন ডাকছে। তো ওকে ডাকার ইশারা দেখে ও আর নিতে পারে না যে অনেক উঁচু উঁচু মানুষ, লম্বা লম্বা মানুষ, ও এখানে অজ্ঞান হয়েছে। তো ও অজ্ঞান হয়ে যাওয়ার কারণে ইমাম সাহেব ওকে মানে জাগানোর জন্য চিৎকার দিয়ে ওঠে। হঠাৎ পাশের যেখানে বাসা ছিল মানে মসজিদের সামনে যে বাড়ি ছিল তারা বুঝতে পারে। তো ওর সঙ্গে সঙ্গে উঠে আসে, উঠে এসে জেগে এসে দেখে যে ইমাম সাহেব ওকে মানে জাগানোর চেষ্টা করছে, ও জ্ঞান হারাই ফেলছে। তো এতে ওই জিনগুলো আর সেদিন কোনো আমল করার সুযোগ পায় না। তো সেদিন কিছুই হয় না, তারপরে সবাই আর কি নামাজ টামাজ পড়ে ফজরের ওয়াক্ত আসে চলে যায়। তো যাওয়ার পরে সেদিন ওর বউকে আবার বলে যে আজকে তো আমার সঙ্গে একজন ছিল, তো তার সঙ্গে এই ঘটনা ঘটছে, ও দেখছে, ও দেখে এগুলো নিতে পারে নাই, জ্ঞান হারিয়ে ফেলছে। তো বলছে ঠিক আছে, এগুলো যা হয়েছে হয়েছে, এগুলো নিয়ে আর কিছু বলার দরকার না, আপনাকে ওইখানে জব করতে হবে না, যেহেতু প্রতিদিন হয় সেটা তো অনেক বিপজ্জনক, আপনি ওই জবটা ছেড়ে দিন, আল্লাহ আমাদের কিভাবে চালাবে। তো এইসব চিন্তা মুক্ত হয়ে সে মসজিদের থেকে এই সরি মানে গুরু নিয়ে নাঙ্গল দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো মসজিদের চিন্তা ওর মাথা থেকে কোনো ভাবে বের হয় না যে আজকে কি হলো, কি দেখলাম না দেখলাম। তো গুরু নিয়ে যখন গেছে তো শেষ প্রতিদিনের মতো তার বউ খাবার নিয়ে যায়। খাবার নিয়ে যেটা দেখে সেটা মোটেও ভালো ছিল না। খাবার নিয়ে গিয়ে দেখে যে গরুগুলো অনেক দূরে, অনেক দূরে দুটো দড়ি সিঁড়ি দাঁড়িয়ে আছে, প্রচুর জোরে হাঁপাচ্ছে। আর ইমাম সাহেব হচ্ছে গাছের কোণে মানে জমির এক কোণে যেটা আয়ল বলে, আয়লের উপরে খুব নির্মম ভাবে পড়ে আছে। এতটা নির্মম ভাবে পড়ে আছে মনে হচ্ছে কেউ তাকে একদম ছিঁড়ে ফেলেছে জায়গায় জায়গায়। আর পুরো শরীরে ক্ষত বিক্ষত মনে হচ্ছে, পেটের মধ্যে হাত মানে কেটে হাত মানে ঢুকাই দিলে যেমনটা ফেড়ে যায় দুই পাশে চিড়ে ফেলা। খুব বিভৎস ভাবে ইমাম সাহেবের মৃত্যু হয়। কেউ জানেই না যে এই মৃত্যুটা কেন হলো, কেউ জানে না মানে কিভাবে মরলো। কিন্তু গরুগুলো এতটা মানে ভীতু ছিল যেটা প্রকাশ করার মতো না, প্রচন্ড হাঁপাচ্ছিল। পরে ইমাম সাহেব বউ এটা দেখার পরে চিৎকার দিয়ে ওঠে, খাবারের জিনিস সব ফেলাই দেয়। চিৎকার দেওয়ার কারণে আশেপাশে অনেক দূরে মাঠ থেকে আর কি আমাদের বাসা যেটা, সবাই একে একে চলে আসে। আসার পরে মৃত্যু দেখার পরে আর কেউ নিতেই পারে না সহজে সবাই, তখন এই ঘটনাটা তখন আস্তে আস্তে মানে পাবলিক হয়ে যায়। ইমাম সাহেবের বউ সবাইকে বলে দেয় যে এ হচ্ছে, এ হয়েছে, এটা সহ্য করতে পারে না হয়তো, এই জন্য এই অবস্থা। যাই হোক, একে একে এইভাবে যখন ইমাম সাহেব মারা যায়, ইমাম সাহেবের প্রায় সপ্তাহখানেক পরে সাদ্দামও সেভাবে মাথায় আর কি ভালো কাজ করে না, দীর্ঘদিন ওকে পাবনায় ভর্তি করা হয়েছিল। আস্তে আস্তে সাদ্দামে এখন বর্তমান সুস্থ, যদিও ঘটনাটি আজ থেকে অনেকদিন আগে। তো এই ছিল ছোট্ট একটা ঘটনা, ইমাম সাহেবের মৃত্যুটা নির্মম হয়েছে আমরা যেটা নিজের চোখে দেখেছি আর কি। তো ভাবলাম যে এটা যদিও বা ভয়ঙ্কর কিনা জানি না, এটা শেয়ার করা যেতে পারে। তো যদি ভালো লাগে আপনি প্রকাশ করতে পারেন, এতটুকুই। আর যদি পরবর্তীতে কোনো কিছু পাই, ভালো ঘটনা আমি কখনো ম্যানেজ করতে পারি, ইনশাআল্লাহ আপনাদেরকে মেইল করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। বিদায় নেব আজকে, ফিরে আসবো আবারও ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।